অতিজ্ঞতা অলৌকিক। অতিজ্ঞতা অলৌকিকের আজকের আয়োজনে থাকছে মোহাম্মদ জাফর ইকবালের উপন্যাস দানবের তৃতীয় পর্ব। এটাই এই সিরিজের শেষ পর্ব। যারা এই উপন্যাসটির প্রথম এবং দ্বিতীয় পর্ব শোনেননি তারা ভৌতিকতার ইউটিউব চ্যানেলেই এই দুটি পর্ব পেয়ে যাবেন। আজকে আমি শাওন আপনাদের পড়ে শোনাচ্ছি দানবের শেষ পর্ব। শুরু করছি দানব। প্রায় চার ঘন্টা গাড়ি চালিয়ে নীরা যখন দিজার ফ্ল্যাটে এসেছে তখন অনেক রাত। বাপ্পি গাড়ির সিটে ঘুমিয়ে কাদা হয়ে আছে, গাড়ির সিট বেল্ট দিয়ে বাধা আছে বলে তার ঘুমের ভঙ্গিটি খুব বিচিত্র। সামনের দিকে খানিকটা ঝুঁকে সে গভীর ঘুমে অচেতন হয়ে আছে। নীরা তাকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করল, কিন্তু বাপ্পি ঘুম থেকে উঠল না। বিড়বির করে কিছু একটা বলে পাশ ফিরে সে ঘুমিয়ে রইল। নীরা বাপ্পির দিকে তাকাল। ছয় বছরের হালকা পাতলা একটা শরীর, তাকে কোলে করে দিতে কোনো সমস্যা নেই, সমস্যাটা অন্য জায়গায়। নীরা কখনোই কারো জন্য এতটুকু ভালোবাসা কিংবা মায়া মমতা দেখায়নি। নিজের সন্তানকে বুকে জড়িয়ে কোলে করে তুলে নেওয়ার মাঝে সন্তানের প্রতি স্নেহ দেখানোর একটা ব্যাপার আছে। সে এই স্নেহটা দেখাতে চাইছে না, তাই সে বাপ্পিকে আরো কয়েকবার ঘুম থেকে তোলার চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হল না। তাই শেষ পর্যন্ত নীরা বাপ্পিকে কোলে তুলে নেয়। ঘুমন্ত বাপ্পিকে দেখে মনে হয় সে বুঝি ঠিক এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল। বাপ্পি দুই হাতে নীরার গলা জড়িয়ে ধরে তার ঘাড়ে মাথা রেখে ঘুমের মাঝেই বিড়বিড় করে নিজের মনে কিছু একটা বলল। কথাগুলোর মাঝে নীরা শুধু আম্মু শব্দটাই আলাদা করে ধরতে পারল। বাপ্পিকে কোলে করে উপরে নিতে নিতে নীরা হঠাৎ করে বুঝতে পারে এই ছোট শিশুটির জন্য সে এক ধরনের স্নেহ অনুভব করছে। নীরা জোর করে ভেতর থেকে স্নেহের অনুভূতিটা সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কোরাইশির দলের সাথে সে যখন থেকে প্রেত সাধনা শুরু করেছে তখন থেকে সে জানে স্নেহ মায়া মমতা আসলে এক ধরনের দুর্বলতা। বুকের ভেতরে এই স্নেহ মায়া মমতার কোন স্থান নেই। সবকিছু জানার পর, বিশ্বাস করার পরও নীরা ঘুমন্ত বাপ্পের মুখের দিকে তাকিয়ে থাকে। নিজের ইচ্ছার বিরুদ্ধেই তার বুকের ভেতর এক ধরনের মমতার জন্ম হতে থাকে। সম্পূর্ণ অপরিচিত এই অনুভূতির সাথে নীরার পরিচয় নেই। এই অনুভূতির সাথে কেমন করে থাকতে হয় সেটাও সে জানে না। খুব ভোরবেলা নীরার ফ্ল্যাটে কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে নীরা দেখে বাইরে কোরেশি এবং তার দুইজন লোক দাঁড়িয়ে আছে। একজন পুরুষ, সম্ভবত ইউরোপের, উঁচু চোয়াল এবং সোনালি চুল। অন্যজন মহিলা, কালো, হিস্পানিক, চুল দেখে মনে হয় মেক্সিকোর। কোরেশি মুখে হাসি ফুটিয়ে বলল, বেশি সকালে চলে এসেছে নাকি? নারীরা বেশি সকাল নয়। ছেলেটাকে দেখতে এলাম, আমাদের এত বড় একটা প্রাইজ সব ক্লাব নিজের চোখে একটু দেখে যায়। এখনো ঘুমোচ্ছে, অনেক ধকল ঘিয়েছে তো। সেটাই ভালো, ঘুমন্ত অবস্থাতেই দেখি, আসেন আমার সাথে। তিনজন নীরার পিছু পিছু শোয়ার ঘরে যায়। বড় বিছানায় বাপ্পি গুটিসুটি মেরে শুয়ে আছে। ওরা এসে ভুরু কুচকে বলল, রাতে তোমার সাথে ঘুমিয়েছে নাকি? নীরা একটু ইতস্ত করে বলল, হ্যাঁ, রাতে আমার বিছানায় চলে এলো। কোরাইশি মাথা নেড়ে বলল, না না, এটা ঠিক নয়। একজন মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে মায়া মমতা। ছোট বাচ্চাদের এজন্য দূরে রাখতে হয়। যাকে তুমি দুদিন পর স্যাক্রিফাইস করবে আজকে তাকে তুমি নিজের কাছে রাখছ কেন? নীরা মাথা নিচু করে বলল, সরি লিডার। শুধু মুখে সরি বললে হবে না, তোমার কাজকর্মেও এটা দেখাতে হবে। আমি কি সেটা দেখাইনি? হ্যাঁ দেখিয়েছ, সেজন্য তোমার উপরে আমার এত নির্ভর। করি এবং করতে হয়। কোরাইশি সুর পাল্টে বলল, যাই হোক, আমাদের এখনই পুরো পরিকল্পনাটা করে ফেলা দরকার। ইউরোপিয়ান পুরুষ এবং মেক্সিকান মহিলাটা একসাথে মাথা নাড়ল। কোরাইশি বলল, হল ঘরের দায়িত্ব কে নেবে? সোনালি চুলের ইউরোপিয়ান ধাঁচের মানুষটি বলল, গতবারের হল ঘরে যদি তোমাদের আপত্তি না থাকে তাহলে আমি দায়িত্ব নিতে পারি। কুরাইশি বলল, গতবার হল ঘরটা ভালো ছিল, একটু ছোট কিন্তু সিকিউরিটি খুব ভালো ছিল, এই হলে কাজ চলে যাবে, তুমি তাহলে ব্যবস্থা করো। সোনালি চুলের মানুষটি মাথা নাড়ল, বলল ঠিক আছে। কোরাইশি এবং মেক্সিকান হিসপানিক মহিলাটির দিকে তাকিয়ে বলল, তুমি তাহলে আমাদের কোভেন্টের মেম্বারদের ডাকো, মনে থাকে যেন শুধুমাত্র সিকিউরিটি ক্লিয়ারেন্স যাদের আছে তাদেরকেই ডাকা হবে। হিসপানিক মহিলা মাথা নেড়ে বলল, আমাদের অনুষ্ঠানটা কি, ব্যাপারটা কিরকম হতে পারে? খুব সোজা আর সুনির্দিষ্ট, রাত 11:30টার ভেতরে সবাই চলে আসবে, পোশাক পরে বসে পড়বে, 12:00টার সময় লুসিফারকে ডাকব। কেমন করে? কেন, নীরাজ ছেলেটিকে দিয়ে? এর মাঝে একটা পরীক্ষা হয়ে গেছে, তোমরা সবাই সেটা জানো। কিন্তু কেমন করে ডাকবে? আমরা দেখেছি ছেলেটাকে টর্চার করা হলে সে একসময় ভেঙে পড়ে, তখন লুসিফার তার উপর ভর করে। নীরাজ শুকনো গলায় বলল, আপনাকে টর্চার করা হবে? কোরেশি হা হা করে হেসে বলল, ক্লাসিক্যাল টর্চার নয় যে চাবুক দিয়ে মারলাম বা টেনে নখ তুলে দিলাম, আমরা যন্ত্রণা তৈরি করার একটা ইঞ্জেকশন দিতে পারি, কিংবা আরো সোজা হয়ে যদি বলি ইলেকট্রিক শক দেই, আস্তে আস্তে ভোল্টেজ বাড়াবো। ইউরোপিয়ান ধাঁচের মানুষটি বলল, লিডার, কিন্তু এর মাঝে একটা বিপদের ঝুঁকি আছে। কি ঝুঁকি? নীরার বার্তাটির উপর যখন লুসিফার ভর করেছিল তখন কি হয়েছিল মনে আছে? কি হয়েছিল? লুসিফার ক্রুদ্ধ হয়ে কেভিন নামের বাচ্চাটিকে, বাচ্চাটির শরীরের প্রত্যেকটা হা ভেঙে ফেলেছিল। এখনো যদি এরকম কিছু হয়, বাচ্চাটাকে টর্চার করার জন্য লুসিফার যদি আমাদের উপর খেপে ওঠে? কোরাইশি মাথা নাড়ল, বলল, না না, হবে না। আমরা তখন সবাই লুসিফারের বন্দনা করতে থাকব, লুসিফারকে ডাকতে থাকব। লুসিফার যখন আসবে সে এসে ক্রুদ্ধ হবে না, সে আনন্দিত হবে। আমরা সেটা করতে পারব? কোরাইশি বলল, তোমরা আমার উপর বিশ্বাস রাখো, আমি চতুর্থ স্তরে উঠেছি, আমি এগুলো খুব ভালো করে জানি। আরেকটা স্তর উঠতে পারলে আমি নিজেই লুসিফারকে ডেকে আনতে পারব, এই অনুষ্ঠান দিয়ে আমি সেই স্তরে উঠব, তোমরা সবাই এক স্তর উপরে উঠবে। ঠিক আছে লিডার। কোরাইশি নীরার দিকে তাকিয়ে বলল, তাহলে নীরা তুমি সময় মতো বাচ্চাটিকে নিয়ে এসো, বাচ্চাটার ডায়েটে প্রোটিন যেন বেশি না হয়, বেশি মিষ্টি খেতে দিও না, ঘুম যেন কম না হয়। নীরা কোনো কথা না বলে মাথা নাড়ল। কোরাইশি উঠে দাঁড়িয়ে বলল, আমরা যাই, অনেক কাজ বাকি। নীরাও উঠে দাঁড়াল, বলল, লিডার, বলো, আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? বাপ্তির উপর লুসিফার ভর করার পর যখন সে চলে যাবে তখন কি হবে? সেটা অনেক দীর্ঘ সময়ের ব্যাপার, তোমাদের মাঝে কে কতটুকু গ্রহণ করবে তার উপর নির্ভর করে। না না, নীরা মাথা নাড়তে থাকে। আমি আমাদের কথা বলছি না, বাপ্তির কথা বলছি, তার কি হবে? সে আর সুস্থ হতে পারবে না, পুরোপুরি উন্মাদ হয়ে যাবে, বাকি জীবন ইনস্টিটিউশনে থাকতে হবে। কোরাইশি ভুরু কুচকে বলল, তুমি এটা কেন জানতে চাইছ? না এমনি। কোরাইশি কিছুক্ষণ তীব্র দৃষ্টিতে নীরার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, নীরা, বলেন নীরদার, আমি তোমার ভিতর এক ধরনের দুর্বলতার লক্ষণ দেখতে পাচ্ছি। না নীরার, আমার ভেতর কোনো দুর্বলতা নেই। কোরাইশি ক্ষীণ গলায় বলল, না থাকলে ভালো, আর যদি থাকে তাহলে জেনে রেখো তোমার ছেলের ভাগ্য কিন্তু 6 বছর আগে নির্ধারিত হয়ে গেছে। যদি আমরা তাকে ব্যবহার নাও করি, আগে হোক পরে হোক লুসিফার তাকে ব্যবহার করবে, ব্যবহার করে তাকে কিন্তু শেষ করে দেবে, কেউ তাকে বাঁচাতে পারবে না, বুঝেছ? এরা মাথা নেড়ে বলল, বুঝেছি। গত 6 বছর এই বাচ্চাটিকে হোমে রেখে বড় করার খরচ কিন্তু আমরা দিয়ে এসেছি, বাচ্চাটিকে কিন্তু তোমার না, বাচ্চাটি আমাদের, বুঝেছ? নীরা মাথা নেড়ে বলল, বুঝেছি। কাজেই তুমি তোমার মাথার ভেতরে কোন ধরনের দুর্বলতার স্থান দিও না, দিব না। ভোরবেলা বাপটি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নীরার কাছে এসে বসল। নীরা চোখের কোনা দিয়ে বাপটিকে বাপটির দিকে তাকায়। এই ছোট বাচ্চাটি এখনো জানে না তাকে নিয়ে কি ভয়ঙ্কর একটা পরিকল্পনা করা হয়েছে। দুদিন পর তার হাত পা বেঁধে মুখে কালো কাপড় দিয়ে ঢাকা হবে, তারপর তাকে ইলেকট্রিক শক দেওয়া হতে থাকবে, প্রচন্ড যন্ত্রণায় সে আত্মনা করতে থাকবে এবং লুসিফার এসে তার উপর ভর করবে। লুসিফার যখন ফিরে যাবে তখন এই ফুটফুটে বাচ্চাটি পুরোপুরি উন্মাদ হয়ে যাবে। বাকি জীবনটুকু সে কাটাবে একটা ইনস্টিটিউশনে, চার দেওয়ালের বদ্ধ ঘরে, একটা পাগলা গারদে। নীরা বাপ্পির দিকে তাকিয়ে থাকে। তার পেটে জন্ম না নিয়ে অন্য কারো পেটে জন্ম নিলে এই শিশুটির জীবনটুকু এরকম ভয়ঙ্কর একটা জীবন হতে পারত না। বাপ্পি নীরার কোলে মাথা রেখে বলল, আম্মু। নীরা অস্পষ্ট এক ধরনের শব্দ করে বলল, আমি আর হোমে থাকবো না আম্মু, আমি এখন থেকে তোমার সাথে থাকব। নীরা কোনো কথা না বলে বাপ্পির মুখের দিকে তাকাল। বাপ্পি বলল, আমার হোমে থাকতে ভালো লাগে না আম্মু। নীরা এবারেও কোনো কথা বলল না। বাপ্পি তখন একটু ব্যস্ত হয়ে বলল, তুমি দেখো আম্মু, আমি তোমাকে একটুও বিরক্ত করব না। আমি নিজে নিজে আমার ঘর পরিষ্কার করব, আমি থালা বাসনও ধুতে পারি, রাত্রিবেলা আমি টেলিভিশন দেখতে যাইব না, তুমি বললেই আমি ঘুমিয়ে যাব। নীরা বাপ্পির মুখের দিকে তাকিয়ে রইল। বাপ্পির ছল ছল চোখে বলল, প্লিজ আম্মু, আমাকে তুমি হোমে পাঠিও না, প্লিজ। নীরা অস্পষ্ট স্বরে বলল, দেখি। নীরা দুপুরবেলা আবিষ্কার করল বাপ্পিকে খাওয়ানোর মতো কিছু বাসায় নেই, তাই সে তাকে নিয়ে বাসা থেকে বের হল। সামনের সিটে বসিয়ে গাড়িটা ছাড়তেই নীরা লক্ষ্য করল পেছন থেকে একটা গাড়ি তার পেছন পেছন আসছে। লম্বা একটা মানুষ কালো চশমা পরায় পরে তাকে অনুসরণ করছে। আসলে অনুসরণ করছে কিনা সেটা নিশ্চিত করার জন্য খামোখাই সে একটা ব্লক ঘুরে এলো এবং পেছনে গাড়িটাও ঠিক তার কিছু কিছু সে ব্লকটা ঘুরে এলো। নীরা প্রথমে ভেবেছিল কাছাকাছি একটি ম্যাকডোনাল্ডে বাপ্পিকে নিয়ে যাবে। ছোট বাচ্চারা কোনো একটা অজ্ঞাত কারণে ম্যাকডোনাল্ডের অস্বাস্থ্যকর খাবার খেতে খুব পছন্দ করে। পেছনের গাড়িটা দেখে নীরা তার মত পরিবর্তন করে। সে সবচেয়ে বড় শপিং মলটাতে গিয়ে হাজির হয়। সেখানে মানুষের প্রচুর ভিড়, হরেক রকম দোকানপাট এবং খাওয়ার বিশাল ফুড কোর্টও রয়েছে। গাড়ি থেকে নেমে নীরা লক্ষ্য করল পেছনের গাড়িটাও কাছাকাছি এসে থেমেছে। বাপ্পি এক ধরনের বিস্ময় নিয়ে গাড়ি থেকে নামে। তার ছোট জীবনের পুরোটুকুই কেটেছে জেলখানার মতো একটা হোমে। বাইরের ছোটখাটো যেটাই দেখেছে সে এখন যাই সে দেখছে সেটাই সে মন্ত্রমুগ্ধ হয়ে দেখছে। গাড়ি থেকে নেমে সে নীরার হাত ধরে পাশাপাশি হাঁটতে থাকে। নীরা এর আগে কখনোই কারো হাত ধরেছে বলে মনে করতে পারে না। তার নিজের ভেতর এক ধরনের অস্বস্তি হতে থাকে। বাপ্পি উত্তেজিত গলায় বলে, আম্মু। নীরা অস্পষ্ট স্বরে বললে, আমাদের কি মজা হচ্ছে তাই না আম্মু? নীরা উত্তরে কি বলবে বুঝতে পারল না। অস্পষ্ট এক ধরনের শব্দ করল যার উত্তর হ্যাঁ কিংবা না দুটোই হতে পারে। বাপ্পি উৎসাহ নিয়ে বলল, আমরা দুজন এখন খাব তাই না আম্মু? নীরা মাথা নাড়ল। বাপ্পি উত্তেজিত ভঙ্গিতে বলল, আমাদের হোমে ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ফ্রাই খেতে দেয় না, আমরা এখন ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারি তাই না আম্মু? নীরা নিচু গলায় বলল, হ্যাঁ পারি। বাপ্পি শপিং মলটার দিকে তাকিয়ে বলল, আম্মু এখানে কি খেলনার দোকান আছে? থাকতে পারে, যদি থাকে তাহলে আমরা খুঁজে বের করে ফেলব তাই না আম্মু? নীরা মাথা নাড়ল। শপিং মলের ফুড কোর্টে একটা হ্যামবার্গারের দোকান থেকে হ্যামবার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে দুজনে খেতে বসে। বিশাল হলঘরের মতো এলাকায় মানুষজন বসে বসে খাচ্ছে। নীরা লক্ষ্য করল চোখে কালো চশমা পরা লম্বা মানুষটি তাদের কাছাকাছি একটি টেবিলে বসে এক মগ কফি নিয়ে চুমুক দিয়ে খাচ্ছে। খাওয়া শেষ হওয়ার পর দুজনে ফুড কোর্ট থেকে বের হল। দুই পাশে অসংখ্য দোকান, আলো ঝলমলে এই দোকানে হাজার রকম জিনিস সাজানো। বাপ্পি চোখ বড় বড় করে সেগুলো দেখতে দেখতে হঠাৎ করে ছোট বাচ্চাদের একটা খেলার জায়গা পেয়ে যায়। বাপ্পি নীরার দিকে তাকিয়ে বলল, আম্মু আমি ওখানে গিয়ে খেলতে পারি? নীরা মাথা নাড়ল, বলল যাও। সাথে সাথে বাপ্পি ছুটে গেল। অন্যান্য বাচ্চাদের সাথে ছোটাছুটি করে সে খেলতে শুরু করে। খেলার জায়গা ঘিরে বাবা মায়েদের বসার জন্য বেঞ্চ সাজিয়ে রাখা হয়েছে। নীরা খালি একটি বেঞ্চে বসে অন্যমনস্কভাবে সামনে তাকিয়ে থাকে। ছোট বাচ্চাদের চেঁচামেচি সুচিৎকার শুনতে শুনতে হঠাৎ করে সে বুঝতে পারে জীবনের খুব একটা গুরুত্বপূর্ণ অংশ সে কখনো দেখেনি। নীরা গলার স্বর শুনে নীরা চমকে উঠে তাকিয়ে দেখল কোরাইশি কাছাকাছি দাঁড়িয়ে আছে। তার মুখে তেলতেলে এক ধরনের বিদ্রুপের হাসি। কোরাইশি হাসিটাকে আরো বিস্তৃত করে বলল, তোমার কাছে বসতে পারি? নীরা হঠাৎ কেমন যেন এক ধরনের আতঙ্ক অনুভব করে। সে শুকনো মুখে বলল, হ্যাঁ বসতে পারেন লিডার। কোরাইশি তার পাশে যে বেঞ্চ ছিল সেখানে হেলান দিয়ে বসল। আমাকে আমাদের এজেন্ট খবর পাঠিয়েছে এবং বলছে তুমি নাকি রীতিমতো ক্লাসিক্যাল মা হয়ে গেছ, তাই দেখতে এলাম। এসে কি দেখেছি জানো? নীরা কোনো কথা বলল না। কোরাইশি মুখ পাকা করে এক ধরনের হাসি ফুটিয়ে উঠল, এসে দেখছি যে শুধু তুমি মা নও, রীতিমতো মাদার টেরেসা হয়ে গেছ, তাই তোমাকে সাহায্য করতে এসেছি। সাহায্য? কোরাইশি মাথা নেড়ে বলল, হ্যাঁ আমি তোমাকে সতর্ক করে দিয়েছিলাম, বলেছিলাম মনের ভেতরে দুর্বলতার জায়গা দিও না, মায়া মমতা নামে ওই আশা আশা ন্যাকামোগুলো করতে যাও না। তুমি আমার কথাগুলো শুনলে না, বাচ্চাটার সাথে জড়িয়ে পড়েছ, কাজে এখন আমাদের এসে তোমাকে সাহায্য করার দরকার হয়ে পড়েছে, বুঝেছ? নীরা মাথা নাড়ল, বলল বুঝেছি, আমরা এসেছি বাচ্চাটিকে নিয়ে যেতে। নীরা কোনো কথা বলল না। কোরাইশি মুখ কঠিন করে বলল, আমি দুইজনকে সাথে নিয়ে এসেছি, তারা বাচ্চাটিকে নিয়ে যাবে। নীরা এবারেও কোনো কথা বলল না। কোরাইশি কঠিন মুখে বলল, তুমি বাচ্চাটাকে ডাকো, ডেকে বলো আমার সাথে যেতে। নীরা এবারও কোনো কথা না বলে একটা নিঃশ্বাস ফেলল, তারপর মাথা নেড়ে বলল, সরি লিডার, আমি পারব না। কোরাইশি কিছুক্ষণ নীরার দিকে তাকিয়ে রইল, তারপর কঠিন গলায় বলল, আমি ঠিক এরকম একটা জিনিস সন্দেহ করেছিলাম যে তুমি হয়তো এরকম একটা বোকামি করার চেষ্টা করবে। নীরা আমি তোমাকে শেষবার বলছি, বোকামি করো না, এই বাচ্চাটি খুব গুরুত্বপূর্ণ, তোমার থেকেও গুরুত্বপূর্ণ। যেভাবেই হোক এই বাচ্চাটি আমার চাই, তার জন্য যেটা দরকার হয় সেটাই করা হবে, দরকার হলে তোমাকে শেষ করে দেওয়া হবে। নীরা এক ধরনের আতঙ্ক অনুভব করে। পৃথিবীর অল্প কিছু মানুষ আছে যাদের ভেতর বিন্দুমাত্র ভালোবাসা নেই। সমাজ, দেশ, আইন কানুন, নিয়ম নীতি কোনো কিছু তারা তোয়াক্কা করে না। তাদের প্রয়োজনের জন্য তারা যা খুশি তাই করে। কোরাইশি ঠিক সেরকম একজন মানুষ, তার যেটা করার দরকার সে সেটাই করবে, যে কোনো মূল্যে সে বাপ্পিকে ছিনিয়ে নেবে। কোরাইশি নীরার দিকে তাকিয়ে বলল, নীরা তুমি আমার দিকে তাকাও। নীরা তাকাল না, বলল, না লিডার আমি আপনার দিকে তাকাবো না, আপনাকে আমি সম্মোহন করতে দেব না, তুমি আমার দিকে তাকাও। লিডার আমি আর একবার চেষ্টা করলে, আপনি যদি আমাকে আবার আরেকবার এই ব্যাপারে ফোর্স করেন আমি চিৎকার করব। আর তখন কমপক্ষে এক ডজন সিকিউরিটি ছুটে আসবে, সেই চেষ্টা করবেন না। কোরাইশি উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু তুমি শুনে রাখো, এই বাচ্চাটিকে লুসিফার নিজের হাতে স্পর্শ করেছিল, লুসিফার তার ভেতরে আছে, আজ হোক কাল হোক লুসিফার বের হয়ে আসবে, পৃথিবীর কেউ তাকে রক্ষা করতে পারবে না, কেউ না। নীরা ফিসফিস করে বলল, পারবে, একজন তাকে রক্ষা করতে পারবে, আমি বাপ্পিকে তার কাছে নিয়ে যাব। কোরাইশি এক ধরনের বিস্ময় নিয়ে তার দিকে তাকিয়ে রইল। গাড়ি স্টার্ট করে নীরা রিয়ার ভিউ মিররের পেছনে তাকায়। পার্কিং লট থেকে নীল রঙের একটা ভ্যান বের হয়ে এসেছে। ড্রাইভারের পাশে এখন নিষ্ঠুর চেহারার আরো একজন মানুষ বসে আছে। নীরা এক্সেলেটরের চাপ দিয়ে কিছু নিচু গলায় বলল, পাপ্পি। বলো আম্মু, আমি এখন তোকে যা বলবো তুই মন দিয়ে শুনবি। নীরার গলার স্বরে কিছু একটা ছিল, এটা শুনে বাপ্পির বুকের ভেতরটা কেঁপে উঠল। সে শুকনো গলায় বলল, শুনবো আম্মু। তোর কেভিনের কথা মনে আছে? হ্যাঁ আম্মু। মনে আছে কেউ একজন তাকে মেরেছিল? হ্যাঁ আম্মু। তাকে কে মেরেছিল জানিস? কে আম্মু? তুই। নীরা কঠিন মুখে বলল, তুই সেটা জানিস না, কারণ কেউ একজন তোর উপর ভর করেছিল। ভর? ভর কেমন করে হয়? নীরা শীতল গলায় বলল, বাপ্পি তুই কোনো প্রশ্ন করিস না, শুধু শুনে যা। আমি যা যা বলবো তুই তার সব কিছু বুঝবি না, না বুঝলে নাই, শুধু শুনে যা, ঠিক আছে? বাপ্পি ভয় পাওয়া গলায় বলল, ঠিক আছে। যেটা বলছিলাম, কেভিনকে মেরেছিলি তুই, কিন্তু তুই সেটা জানিস না, কারণ খুব খারাপ একটা শক্তি তোর উপর ভর করেছিল। তোর কোনো দোষ নেই, তুই কিছু জানিস না, বুঝেছিস? বাপ্পি কিছুই বুঝল না, কিন্তু সে মাথা নেড়ে বলল, বুঝেছি। তোর ভেতরে যে খারাপ একটা শক্তি ভর করে সেটা দূর করতে হবে, তাহলে তুই স্বাভাবিক একটা মানুষ হয়ে যাবি, বুঝেছিস? আমি এখন স্বাভাবিক মানুষ না? তুই এখন স্বাভাবিক মানুষ, কিন্তু যখন তোর উপর খারাপ একটা শক্তি ভর করে তখন তুই স্বাভাবিক মানুষ থাকিস না। কিন্তু আম্মু, নীরা বলল, এখন কোনো প্রশ্ন করিস না, শুধু শুনে যা। ঠিক আছে আম্মু, বল। নীরা গাড়ি চালাতে চালাতে রিয়ারভিউ মিররের দিকে তাকালো। পেছনের ভ্যান গাড়িটা খুব কাছে চলে এসেছে। মানুষটার একটা হাত বুকের কাছে জ্যাকেটের ভেতর, মনে হয় কিছু একটা অস্ত্র ধরে রেখেছে। নীরার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে জোর করে নিজেকে শান্ত রেখে বলল, পৃথিবীতে আমি শুধু একজন মানুষের কথা জানি যে তোকে ঠিক করে দিতে পারে। আমি তোকে তার কাছে নিয়ে যাব। মানুষটা কোথায় থাকে আম্মু? অনেক দূরে বাংলাদেশ নামে একটা দেশে। আমাদের প্লেনে করে যেতে হবে। কিন্তু নীরা বাক্যটা শেষ না করে থেমে গেল। কিন্তু কি আম্মু? কিন্তু কাজটা খুব কঠিন। কেন আম্মু? কাজটা কেন কঠিন? তার কারণ, কয়েকজন খুব খারাপ মানুষ আমাদেরকে বাংলাদেশ যেতে দিতে চায় না। কেন যেতে দিতে চায় না আম্মু? তারা চায় তোর ভেতরে যেন খারাপ শক্তিটা থাকে। কেন আম্মু? নীরা একটা নিঃশ্বাস ফেলে বলল, সেটা তুই বুঝবি না, তারা সেই শক্তিটা ব্যবহার করতে চায়। বাপ্পি বড় মানুষের মতো মাথা নাড়ল, বলল, বুঝেছি। কি বুঝেছিস? আমি মাঝে মাঝে স্বপ্নে দেখি। কি স্বপ্নে দেখিস? একটা দানব আমার সাথে কথা বলে, বের হতে চায়। তখন আমার খুব ভয় লাগে, আমি তখন সারা রাত জেগে বসে থাকি। নীরা একটা নিঃশ্বাস ফেলে বলল, তুই যখন ভালো হয়ে যাবি তখন তুই আর ভয় পাবি না। নীরা হঠাৎ করে ডান দিকের একটা রাস্তা ঘুরে শহরের সবচেয়ে ভয়ঙ্কর এলাকার দিকে যেতে থাকে। এটা ডাউন টাউন টাউন এলাকা, দরিদ্র কালো মানুষের এলাকা। এটা নানা ধরনের গ্যাংদের এলাকা, ড্রাগসের এলাকা, খুন খারাপির এলাকা। সাধারণ কোনো মানুষ এখানে কখনো আসে না। পেছনের ভ্যানটি এর জন্য প্রস্তুত ছিল না, সজোরে ব্রেক কষে থেমে যায়, তারপর পিছিয়ে গিয়ে আবার তার পিছনে থাকে। রাস্তার দুই পাশে গ্রাফিতি আঁকা, মানুষজন কম। দিনের বেলাতেই কেমন যেন থমথমে একটা পরিবেশ। রাস্তার মোড়ের মাঝে মাঝে কয়েকজন ভয়ঙ্কর দর্শন মানুষ দাঁড়িয়ে আছে, চোখের দৃষ্টি ক্রূর, মুখ পাথরের মতো কঠিন। নীরা চোখের কোণা দিয়ে দুই পাশ দেখতে দেখতে বলল, বাপ্পি আমি এখন যে জায়গাটায় এসেছি এটা খুব ভয়ঙ্কর একটা জায়গা। এখানে সব সময় গোলাগুলি হয়, এখানে যদি কিছু হয় তুই ভয় পাবি না, ঠিক আছে? বাপ্পির বুক কেঁপে উঠল, কিন্তু সে মাথা নেড়ে বলল, ঠিক আছে, ভয় পাব না। এখন থেকে তুই কোনো কথা বলবি না, শুধু দেখবি, ঠিক আছে? বাপ্পি মাথা নাড়ল এবং কি ঘটে সেটা দেখার জন্য প্রস্তুত হল। নীরা কয়েকটা ব্লক ঘুরে একটা পাবের সামনে দাঁড়াল। গাড়িটা পার্কিং লটে রেখে সে বাপ্পির হাত ধরে বলল, আমার সাথে আয়। কাঠের একটা সিঁড়ি দিয়ে নীরা উপরে উঠে গিয়ে দরজা ঠেলে ভিতরে ঢোকে। ভেতরে আচ্ছ অন্ধকার, নিচু স্বরে জ্যাজ সঙ্গীত বাজছে। ভেতরে টেবিলে ছড়িয়ে ছিটিয়ে মানুষজন বসে বিয়ার খাচ্ছে, সিগারেটের ধোঁয়ায় ঘরটা প্রায় অন্ধকার। যে মানুষগুলো বসে আছে তাদের প্রায় সবাই কালো, দু একজন হিসপানিক থাকতে পারে, তবে আচ্ছালোতে বোঝা যাচ্ছে না। মীরা বাপটিকে নিয়ে দরজা খুলে ভেতরে ঢোকার সাথে সাথে সবাই মাথা ঘুরে তাদের দিকে তাকালো। এরকম একটা জায়গায় একজন মহিলা যে একটা ছোট বাচ্চাকে নিয়ে ঢুকতে পারে সেটা কেউ বিশ্বাস করতে পারে না। কয়েক মুহূর্ত সবাই নিঃশব্দে বসে থাকে। যে মানুষটি পানীয় ঢেলে দিচ্ছিল সে সবার আগে কথা বলে, এই যে মেয়ে, তুমি একটা বাচ্চাকে নিয়ে এখানে ঢুকে গেছো, তোমার কি মাথা খারাপ নাকি অন্য কোনো সমস্যা আছে? মীরা বলল, অন্য সমস্যা আছে। মানুষটি থতমত খেয়ে বলল, তোমার সমস্যা আছে সেটা তোমার ব্যাপার, তুমি এইখানে কেন এসেছ? তুমি জানো এটা কি এলাকা, এখানে কারা আসে কি করে? জানি, এই জন্যই এসেছি। পাবের মাঝামাঝি বসে থাকা দৈত্যের মতো একজন কালো মানুষ হা হা করে হেসে উঠে বলল, মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, সুন্দর করে কথা বলে। নীরা সবার দিকে তাকিয়ে বলল, আমার একটু সাহায্য দরকার, সেই জন্য এসেছি, কে আমাকে সাহায্য করবে? ঘরের এক কোনায় বসে থাকা আধবুড়ো একজন মানুষ বলল, এই মেয়ে, তোমার কি ধারণা এখানে সান্তা ক্লজ বসে আছে তোমাকে সাহায্য করার জন্য? মানুষটির কথা শুনে অনেকেই হেসে উঠল, যেন একটা খুবই মজার একটা কথা। নীরা বলল, আমার যদি সান্তা ক্লজ দরকার হতো তাহলে এখানে আসতাম না, আমার দরকার একজন শক্ত মানুষ। পাবের যে মানুষটি পানীয় ঢেলে দেয় সে বিরক্ত হয়ে বলল, এই মেয়ে, তুমি এখান থেকে বের হও, ঝামেলা করো না, এক্ষুনি বের হও, এখানে খোট পাকিও না। আরেকজন বলল, একটা ছোট বাচ্চাকে নিয়ে পাবে ঢুকে পড়েছ, তোমার সাহস তো কম না? নীরা তাদের কথাকে পুরোপুরি উপেক্ষা করে আরো এক পা এগিয়ে গিয়ে বলল, আমি কোনো ভূমিকা না করে বলে ফেলি, তোমাদের ভেতরে কেউ যদি আমাকে আর আমার এই বাচ্চাকে এয়ারপোর্টে একটা প্লেনে তুলে দিতে পারো তাহলে আমি তাকে $1,000 দেব। দৈত্যের মতো একজন বলল, তুমি কি বেকুব নাকি তোমার মাথা খারাপ? কেন, তুমি এই পাপ থেকে বের হবে সাথে সাথে একটা পাঙ্ক তোমার $1,000 ফেলে নেবে, কিন্তু তোমার মতো একজন যদি আমার সাথে থাকে তাহলে কিন্তু নিবে না, বলো কে আমাকে সাহায্য করবে? দৈত্যর মতো মানুষটি বলল, তোমার সমস্যাটা কি? নীরা বলল, কিছু মানুষ এই বাচ্চাটাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। পুলিশের কাছে যাও না কেন? যেতে পারলে আমি তোমাদের কাছে আসি না। বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছ? না, আমার নিজের বাচ্চা, আমি বিশ্বাস করি না, তুমি নিশ্চয়ই এই বাচ্চাটাকে কিডন্যাপ করেছ। তখন বাপ্পি হঠাৎ করে কচি গলায় বলল, না, আমার আম্মু মোটেও আমাকে কিডন্যাপ করে নাই, আমি আমার আম্মুকে অসম্ভব ভালোবাসি। নীরা বাপ্পির দিকে তাকিয়ে ধমকে সুরে বলল, বাপ্পি, তোকে না কথা বলতে নিষেধ করেছি? কিন্তু এই মানুষটা কেন বলছে তুমি আমাকে কিডন্যাপ করেছ? বলেছে তো বলেছে, তুই চুপ করে থাক। বাপ্পি চুপ করে গেল। দৈত্যর মতো মানুষটি তখন উঠে দাঁড়াল, বলল, ঠিক আছে, আমি তোমাকে এয়ারপোর্ট পৌঁছে দেব। সত্যি $1,000 দেবে তো? হ্যাঁ দিব। ক্যাশ নগদ? হ্যাঁ নগদ। মানুষটা হাত পাতল, বলল, দাও, অর্ধেক এখন, বাকি অর্ধেক এয়ারপোর্টে। নীরা বলল, আমার কাছে এখন কোনো ডলার নেই, আগে ব্যাংকে যেতে হবে, টাকা তুলব, আর সেফটি লকার থেকে আমার পাসপোর্ট তুলব। দৈত্যের মতো মানুষটা কিছুক্ষণ শীতল চোখে নীরার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, মেয়ে, তুমি অনেক চালু। আমি চালু নই, আমি বিপদগ্রস্ত, আমি আমার ছেলেটিকে বাঁচাতে চাই, তার বেশি কিছু না। ঠিক আছে, চলো, তোমার সাথে গাড়ি আছে? আছে, কিন্তু কিন্তু কি, আমার গাড়িটা ছোট, তুমি আঁটবে বলে মনে হয় না। দৈত্যর মতো কালো মানুষটা হা হা করে হেসে উঠল, এই মেয়ে, আমার শরীরটা আটে সেরকম গাড়ি এখনো তৈরি হয় নাই, তুমি চলো। দরজা দিয়ে বের হওয়ার সময় নীরা বলল, পার্কিং লটে সাদা ভ্যানটা দেখেছ? হ্যাঁ, এই ভ্যানটা আমার পিছু নিয়েছে, দুজন আছে, এরা অসম্ভব ডেঞ্জারাস। দৈত্যর মতো মানুষটা সেটা নিয়ে দুশ্চিন্তা আছে বলে মনে হয় না, সে ঠোঁট দুটো সুচালো করে শীষ দিতে দিতে সাদা ভ্যানটার দিকে এগিয়ে যায়। ভ্যানের কাছে দাঁড়িয়ে দুই হাত বুকের উপর রেখে সে ভ্যানের ড্রাইভারের দিকে তাকাল, বলল, তোমরা সাদা মানুষেরা আমাদের কালো মানুষের এলাকায় এসেছ, ব্যাপারটাই। ভ্যানের ড্রাইভারটাকে একটু শঙ্কিত দেখায়, আমতা আমতা করে বলল, না মানে ইয়ে। দৈত্যের মতো মানুষটা বলল, কাজটা ঠিক করো নাই, তোমরা অনেক বড় মস্তান, কিন্তু সেই মাস্তানি করবে তোমার নিজের এলাকায়, এটা আমার এলাকা, এইখানে তোমার মাস্তানি করার কথা না। আমরা মাস্তানি করছি না, তোমার পার্টনারকে জিজ্ঞেস করো। তার ডান হাতটা জ্যাকেটের ভেতর কেন? অস্ত্র ধরে রেখেছে? আমার এলাকায় সে হাতে অস্ত্র ধরে রাখবে? ড্রাইভার বলল, না মানে হাতটা বাইরে রাখতে বলো, তা না হলে তোমার ড্যাশবোর্ডটা এই বেকুবের ঘিলু দিয়ে ময়লা হয়ে যাবে। নিষ্ঠুর চেহারার মানুষটা সাবধানে তার হাতটা বাইরে নিয়ে আসে। দৈত্যর মতো মানুষটা বলল, চমৎকার, এইবার আমার এলাকা থেকে বিদায় হও, তোমাদের 5 সেকেন্ড সময় দিলাম। ভ্যানের ড্রাইভার নিচু গলায় তার পাশে বসে থাকা নিষ্ঠুর চেহারার মানুষটার সাথে কিছু একটা বলার চেষ্টা করতেই দৈত্যের মতো মানুষটা বিদ্যুৎ বেগে তার কোমরে গুঁজে রাখা বেঢপ একটা রিভলভার বের করে আনে। তারপর কিছু বোঝার আগেই সে গুলি করে ভ্যানের সামনের দুটো চাকা ফুটো করে দেয়। তারপর রিভলভারটা পেছনে গুঁজে রাখতে রাখতে বলে, আমি তোমাদের বিদায় হতে বলেছিলাম, বিদায় হবার আগে শলা পরামর্শ করার পারমিশন দিই নাই, দিয়েছি। মানুষ দুজন হতচকিত হয়ে দৈত্যের মতো কালো মানুষটার দিকে তাকিয়ে রইল। কালো মানুষটা বলল, এখন তোমাদের একটু সমস্যা হল, আমাদের এই এলাকায় আমরা সাদা রঙের মানুষ পছন্দ করি না, যদি যার নিয়ে বের হতে পারো বুঝবে তোমাদের উপর বাবা মার দোয়া আছে, আর যদি না পারো আমার উপর রাগ পুষে রেখো না। তোমরা সাদা চামড়ার শুয়োরের বাচ্চারা আমাদের উপর অনেক অত্যাচার করেছ, আমরা না হয় একটু আপটু করলাম। দৈত্যের মতো কালো মানুষটা হা হা করে হাসতে হাসতে নিজের দিকে এগিয়ে গিয়ে বলল, চলো মে আমরা যাই, এরা এখন তোমাকে কোনো ঝামেলা করবে না। বাপ্পি এক ধরনের শ্রদ্ধা মেশানো বিস্ময় নিয়ে দৈত্যের মতো কালো মানুষটার দিকে তাকিয়েছিল। মানুষটা বাপ্পির দিকে চোখ টিপিয়ে বলল, কি নাম তোমার ওস্তাদ? বাপ্পি বলল, আম্মু আমাকে কথা বলতে নিষেধ করেছে। নাম বলতে কোনো সমস্যা নাই, আমার নাম বিলি, বিলি রাক্ষস। বাপ্পি মুখ শক্ত করে বলল, রাক্ষস কখনো মানুষের নাম হয় না। বিলি নিজের শরীরটা দেখিয়ে বলল, আমার এই রাক্ষসের মতো শরীরটা দেখছ না, এই জন্যই বলে বিলি রাক্ষস। বাপ্পি কোনো কথা না বলে সন্দেহের চোখে বিলির দিকে তাকিয়ে রইল। বিলি বলল, তোমার নামটা বল ওস্তাদ, তাহলে আমি তোমাকে আমার খেলনাটা দিয়ে খেলতে দেব, বলে সে কাপড় তুলে কোমরে গোজা রিভলভারটা দেখালো। এবার উত্তেজনায় বাপ্পির চোখ দুটো চকচক করে উঠে বলে, সত্যি? বাপ্পি এবার নীরার দিকে তাকিয়ে বলল, আম্মু আম্মু আমি একটু খেলতে পারি? নীরা চোখ পাকিয়ে বলল, তোকে এই খেলনা দিয়ে খেলতে হবে না, গাড়িতে উঠে বস। বাপ্পি মন খারাপ করে গাড়িতে উঠে বসে। এবার সে বসল পিছনের সিটে, নীরার পাশে বসল বিলি। ছোট্ট সিটে তাকে রীতিমতো কষ্ট করে বসতে হল। নীরা গাড়ি ছাড়তে ছাড়তে বলল, থ্যাংকস বিলি, কোনো সমস্যা নেই মে, গাড়ি চালাও, আমার নাম নীরা। বিলি তার হাতটা নীরার দিকে এগিয়ে বলল, তোমার সাথে পরিচিত হয়ে খুশি হলাম নীরা। নীরা তার হাত স্পর্শ করে বলল, আমিও খুশি হলাম। বাপ্পি পিছন থেকে বলল, আমার নাম বাপ্পি। বিলি তার থাম্বার মতো বিশাল হাতটা বাপ্পির দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার সাথে পরিচিত হয়ে খুশি হলাম ওস্তাদ। বাপ্পি হি হি করে হেসে বলল, আমি মোটেও ওস্তাদ না, আমি বাপ্পি। বোর্ডিং কার্ড হাতে নীরা এগিয়ে যেতে গিয়ে দাঁড়িয়ে গেল। সে তার ব্যাগ থেকে $100 বেশ কয়েকটা নোট বের করে একটা খামের ভেতর ভরে বিলির দিকে এগিয়ে গেল। বলল, বিলি তুমি সাহায্য না করলে আমরা যেতে পারতাম না, তোমার যাত্রা শুভ হোক। নীরা খামটা এগিয়ে দিয়ে বলল, এই যে এইখানে তোমার বাকি টাকা। বিলি খামটা হাতে নিয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকে, তারপর নিজের পকেট থেকে আগে নেয়া ডলারের নোটগুলো বের করে খামটার ভেতর ভরে নীরার দিকে এগিয়ে দেয়। নীরা অবাক হয়ে বলল, কি হল? নাও তোমার সাথে রাখো, তোমার সাথে আমার $1,000 কন্ট্রাক্ট হয়েছিল। হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে আমার থেকে তোমার এই টাকাগুলো বেশি দরকার। তোমার আর তোমার ছেলের কি সমস্যা আমি জানি না, কিন্তু যে সমস্যাই হোক তাতে একটু টাকা আর থাকলে সুবিধা হয়। বিলি আমি ম্যানেজ করে নিতে পারবো, নাও তোমার টাকা। না আমার লাগবে না, তোমার বিপদে আমি তোমাদের সাহায্য করতে পেরেছি এটাই আমার আনন্দ। যাও, ঢুকে যাও ভিতরে। নীরা বাপ্পির হাত ধরে প্লেনের গেটের দিকে এগিয়ে যেতে যেতে দেখল তত্ত্বের মতো বিশাল এবং কুচকুচে কালো বিলি দুই হাত বুকের উপর রেখে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। বাপ্পি তার হাত মেরে বলল, বাই বিলি চাচা। বিলি সেলুটের মতো করে হাত কপালে ছুঁয়ে বলল, বাই ওস্তাদ। চৈতির ডান হাতটা স্লিং দিয়ে ঘাট থেকে ঝুলছে, কপালের কাছে একটা কাটা দাগ। চৈতি তার ব্যাগটা সিটের নিচে রেখে তার চেয়ারে বসল। তার পাশে একজন মা তার ফুটফুটে একটা সন্তানকে নিয়ে বসেছে, মাটি নীরা এবং সন্তানটি পাপ্পি। নীরা চৈতিকে ভালো করে বসার সুযোগ করে দিয়ে বলল, কোথায় যাবেন, ঢাকা? চৈতি বলল, হ্যাঁ। নীরা একটু হাসার ভঙ্গি করে বলল, আমরাও ঢাকা যাচ্ছি। চৈতি মাথা নেড়ে বলল, ও আচ্ছা আচ্ছা। ছোট বাচ্চাটি জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল, উত্তেজনায় তার চোখ দুটি চকচক করছে। সে বলল, আম্মু দেখো ইঞ্জিনটা কত বড়। নীরা না দেখেই বলল, হ্যাঁ বাপ্পি অনেক বড়। তারপর চৈতির দিকে তাকিয়ে বলল, প্রথমবার প্লেনে উঠেছে তাই উত্তেজনার শেষ নেই। চৈতি বলল, ওকে দোষ দেবেন কেমন করে, আমারও উত্তেজনা হয়। এত বড় একটা প্লেন আকাশে ওড়ে চিন্তা করে আমি এখনো অবাক হয়ে যাই। নীরা চৈতির দিকে তাকিয়ে বলল, হাত কি হয়েছে? চৈতি বলল, মচকে গেছে, বাটটার থেকে নামছিলাম হঠাৎ তা পিছলে গেল, কপালটাও কেটে গেছে। নীরা গম্ভীর হয়ে মাথা নেড়ে বলল, হ্যাঁ, বাটটার জিনিসটা আমি দু চোখে দেখতে পারি না, খুবই বিপজ্জনক একটা বিষয়। চৈতি জোর করে হাসার একটু চেষ্টা করল। সে আসলে বাটটাকে পিছলে পড়ে হাতে ব্যথা পায়নি, কপাল কেটে যায়নি। চৈতির স্বামী আকরাম মেরে তার এই অবস্থা করেছে। সেই ছয় বছর আগে তার বিয়ে হয়েছিল। বিয়ের পর মানুষটির আসল চেহারা প্রকাশ পেতে শুরু করে। বিয়ে করে এই দেশে আসার কিছুদিনের ভেতরই চৈতি বুঝতে পেরেছিল তার স্বামী আকরাম আসলে একজন ভালো মানুষ না, মানুষটা হিংসুটে এবং বদমেজাজি। কিভাবে কিভাবে সে জেনে গিয়েছিল বিয়ের আগে তার রাজুর সাথে একটা সম্পর্ক ছিল এবং সেটা নিয়ে আকরামের ভেতর প্রচণ্ড একটা জেলাসি কাজ করেছে। ব্যাপারটাকে কখনো মেনে নেয়নি এবং প্রয়োজনে অপ্রয়োজনে সেটা নিয়ে অনেক কথা দিয়েছে। চৈতি অনেক কষ্ট করে সহ্য করার চেষ্টা করেছে, লেখাপড়া শেষ করেছে, একটা ফার্মে চাকরি নিয়েছে, এবং যখন সে মাসে মাসে বেতন পেয়ে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে তখন সে শেষ পর্যন্ত আকরামের দুর্ব্যবহারের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। তার ফল হয়েছে ভয়ানক এবং আকরাম তখন দুর্ব্যবহারের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। ঝগড়ার এক মুহূর্তে আকরাম প্রথমবার যখন চৈতির গায়ে হাত তুলল ঠিক তখনই চৈতি বুঝতে পেরেছিল এ মানুষটার সাথে তার ঘর করা সম্ভব হবে না। তখনই চৈতি তার ছোট ব্যাগটা গুছিয়ে নিয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছিল। আকরাম পথ আটকে বলল, কোথায় যাচ্ছ? চৈতি বলল, চলে যাচ্ছি, তোমার সাথে আমার থাকা সম্ভব না। কোথায় থাকবে? আমার থাকার জায়গা নিয়ে সমস্যা হবে না, যে মানুষ গায়ে হাত তুলতে পারে আমার পক্ষে তার সাথে ঘর করা সম্ভব না। আকরাম তখন মুখ কাঁচুমাচু করে বলেছিল, আই এম সরি চৈতি, রেগে গেলে আমার মাথা ঠিক থাকে না, আর কখনোই হবে না। চৈতি শীতল চোখে বলেছিল, আমি সেটা বিশ্বাস করি না, যে একবার তার স্ত্রীর গায়ে হাত তুলতে পারে সে আরো অনেকবারই পারে। আসলে একটু ড্রিঙ্ক করেছিলাম, ড্রিঙ্ক করলেই আমার মাথাটা গরম হয়ে ওঠে। আমি জানি তুমি যখন মাতাল হও তখন তোমাকে মানুষের মতো দেখায় না। ঠিক মাতাল না, এই শুধু একটু টিপসি। না, টিপসি নয়, মাতাল। পৃথিবীতে আমি দুটো জিনিস খুব ঘেন্না করি, একটা হচ্ছে সাপ আর একটা হচ্ছে মাতাল। তুমি সরে যাও, আমি যাব, তোমার সাথে আমার ঘর করা সম্ভব না। আকরাম তখন একেবারে কাঁচুমাচু হয়ে বলেছিল, প্লিজ চৈতি, তুমি চলে যাও না, আমি কথা দিচ্ছি আমি আর কখনো তোমার গায়ে হাত তুলব না, তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি। চৈতি বলেছিল, তোমার সেটা আগে চিন্তা করা দরকার ছিল, এখন দেরি হয়ে গেছে, পথ ছাড়ো, আমি যাব। আকরাম তখন ফ্যাস ফ্যাস করে কাঁপতে শুরু করল। মাতাল মানুষের কান্নার মতো নোংরা জিনিস আর কিছুই হতে পারে না। সে দৃশ্য দেখে চৈতির ঘেন্নায় বমি হয়ে যাওয়ার মতো অবস্থা হল। সে আকরামকে ঠেলে ঘর থেকে বের হয়ে গিয়েছিল। ফেরারটা এসেছিল তার এক বন্ধুর বাসায়। পরদিন একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করে সে আলাদা থাকতে শুরু করেছিল। আকরাম এরকম কিছু আশা করেনি, সে দুর্বল চরিত্রের মানুষ। চৈতি এভাবে এক কথায় ঘর থেকে বের হয়ে যাবে সে কখনো চিন্তা করেনি। প্রায় প্রতিদিন চৈতির কাছে গিয়ে মাপ চাইত, আর কখনো এরকম হবে না বলে প্রতিজ্ঞা করত। চৈতি শেষ পর্যন্ত আবার আকরামের কাছে ফিরে এসেছিল, আবার নতুন করে সংসার করার চেষ্টা করেছিল। তবে আকরামের জন্য সম্মান বোধটা চলে যাওয়ার কারণে কখনোই সম্পর্কটা ঠিক ভালোভাবে গড়ে ওঠেনি। চৈতির তখন একটা সন্তানের জন্য খুব আকাঙ্ক্ষা হল। সে ভাবল একটা দুটো ফুটফুটে বাচ্চাকে নিয়ে সে তার নিজের মতো করে একটা জীবন তৈরি করে থাকবে। বছরখানেক চেষ্টা করার পর যখন কোনো সন্তান হল না, তখন ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হল। খুব বেশি পরীক্ষা করার প্রয়োজন হল না। প্রথম দিকেই ধরা পড়ল আকরামের বড় ধরনের সমস্যা রয়েছে। ব্যাপারটা খটমটা একটি ডাক্তারের নাম রয়েছে, সোজা ভাষায় তার বাবা হবার ক্ষমতা নেই। খুব লাভ হবে না যেন নানা রকম ওষুধপত্র ছাড়াও ইনভিট্রো ফার্টিলাইজেশনের চেষ্টা করা হল, কিন্তু চৈতি শেষ পর্যন্ত নিঃসন্তানই থেকে গেল। চৈতি শেষের দিকে আকরামকে বোঝাবার চেষ্টা করল যে তারা একটা বাচ্চাকে পালক নেবে, কিন্তু আকরাম কিছুতেই রাজি হল না। কথাটি তুলতে এসে বলত, কার না কার বাচ্চা, কি না কি হবে। চৈতি বলত, কি না কি হবে মানে? একটা ছোট বাচ্চাকে তুমি যেভাবে মানুষ করবে সে তাই হবে। আকরাম চৈতির কথা শুনত না, মাথা নেড়ে বলত, অজাত কুজাত বজ্জাত বাচ্চা ঘরে আনার কোনো দরকার নেই। কাজে চৈতির বুকের ভেতরটা ফাঁকাই থেকে গেল। সে কখনোই চিন্তা করেনি তার এরকম একটা জীবন হবে, কিন্তু সত্যি সত্যি তার ভয়ঙ্কর নিরানন্দ একটা জীবনের শুরু হল। একটার পর একটা দিন সে পার করে দেয়। সে দিনগুলোর জন্য সে আর আগ্রহ নিয়ে অপেক্ষা করে না, হয়তো এভাবেই তার বাকি জীবনটা কেটে যেত। কিন্তু এর মাঝে সম্পূর্ণ নতুন একটা সমীকরণের জন্ম হল। চৈতি একদিন আবিষ্কার করল আক্রান্ত অফিসের একজন মহিলা সহকর্মীর সাথে মাখামাখি শুরু করেছে। ব্যাপারটা যখন একটা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেল, তখন একদিন চৈতি আকরামকে ডেকে বলল, আকরাম তোমার সাথে একটা কথা আছে। আকরাম সাথে সাথে তার মুখ শক্ত করে বলল, কি কথা? তুমি জানো আমি কি কথা বলতে চাইছি? আকরাম মাথা নাড়ল, বলল, না জানি না। চৈতি বলল, তুমি তোমার অফিসের মেয়েটার সাথে যেসব ব্যাপার করছো সেটা ভালো দেখাচ্ছে না। আকরাম গলা উঁচু করে চিৎকার দিয়ে বলল, তুমি কি সব আজে বাজে কথা বলো, তোমার মন এত নোংরা, এত কুৎসিত। চৈতি বলল, আমার মনে কোনো সমস্যা নেই। সত্যি কথা বলতে কি, তোমার উপর আমার শ্রদ্ধা ভক্তি বিশেষ কিছু অবশিষ্ট নেই। তুমি কি করো না করো তাতে আমার কিছু আসে যায় না। নেহায়েত স্বামী স্ত্রী হিসেবে আছি, আমার ধারণা একটা চক্ষু লজ্জা থাকা ভালো। আকরাম গলার রক ফুলিয়ে চিৎকার করে বলল, তুমি কি বলতে চাও? এতই যদি তোমার মান সম্মান, তাহলে তুমি ডিভোর্স দিয়ে বিদায় হবো না কেন? কে তোমাকে আটকে রেখেছে? চৈতি আহত চোখে আকরামের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমি 4 বছর আগে একদিন বিদায় হতে চেয়েছিলাম, তখন তুমি প্রায় পা ধরেই আমাকে ফিরিয়ে এনেছিলে। আমি আবার বিদায় হয়ে যাব, তোমার চিন্তার কোনো কারণ নেই। বিদায় হয়ে তুমি যাবে কোথায়? চৈতি নিঃশ্বাস ফেলে বলল, এইবার দেশে চলে যাব। দেশে? আকরাম হা হা করে হেসে বলল, দেশে কার কাছে? তোমার সেই রাজু ছোড়ার কাছে। চৈতি কোনো কথা না বলে আকরামের দিকে শীতল চোখে তাকিয়ে রইল। আকরাম তার হাসি না থামিয়ে বলল, খোঁজ নিয়ে দেখো, তোমার এই রাজু ছোড়া প্রাইমারি স্কুলে মাস্টারি করছে, আর একটা মাস্টারনিকে বিয়ে করে বছর বছর বাচ্চা পয়দা করছে, তার কাছে তোমার কোনো জায়গা হবে না। একজন মানুষ কুৎসিত একটা মাকড়সা কিংবা ঘিনঘিনে একটা সাপের দিকে যেভাবে তাকায়, চৈতি সেভাবে আকরামের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঘর থেকে বের হয়ে গিয়েছিল। তাদের কথাবার্তা সেদিন থেকে মোটামুটি বন্ধ হয়ে গিয়েছিল। এরপর আকরাম দেখতে দেখতে আরো বেপরোয়া হয়ে উঠতে থাকে। চৈতি বুঝে যায় যে সে আর আকরামের সাথে থাকতে পারবে না। কোন একটা অজ্ঞাত কারণে হঠাৎ করে তার দেশে ফিরে আসার জন্য বুকের ভেতর খা খা করতে থাকে। সে একজন ডিভোর্স লয়ারের সাথে কথা বলল, কাগজপত্র তৈরি করল, তারপর একদিন আকরামের সাথে কথা বলতে গেল। বলল, আকরাম তোমার সাথে কথা বলতে এসেছি। আকরাম ভুরু কুচকে বলল, আমার সাথে? আমার সাথে কি কথা? আমি যাচ্ছি আকরাম। তুমি যাচ্ছ? কোথায় যাচ্ছ? দেশে। দেশে? দেশে কার কাছে? কারো কাছে না, দেশের মানুষ, দেশে ফিরে যাচ্ছি। আমি কিছু জানি না শুনি না। চৈতি শান্ত গলায় বলল, তুমি সবকিছু জানবে শুনবে সেরকম সময় পার হয়ে গেছে। আমি যাচ্ছি, আর কোনোদিন হয়তো তোমার সাথে দেখা নাও হতে পারে। মানে? আমি ডিভোর্সের কাগজপত্র রেডি করেছি, তোমার হয়তো 1-2 জায়গায় সিগনেচার করতে হতে পারে, করে দিও। হঠাৎ করে আকরাম কেমন জানি খেপে উঠল, মুখ খিচিয়ে গলা উঠিয়ে বলল, কথা নেই বার্তা নেই তুমি ঘুম থেকে উঠে বললে ডিভোর্স, তোমার সাহস তো কম না? এটা সাহসের ব্যাপার না, এটা হচ্ছে, আকরাম গলার রক ফুলিয়ে বলল, ও নাগরের কাছে ফিরে যাচ্ছ, প্রশান নাগর। চৈতি শীতল গলায় বলল, মুখ সামলে কথা বলো আকরাম, কে কার প্রশান নাগর সেটা জানতে কারো বাকি নেই, চুপ করো তুমি চুপ করো বলে হঠাৎ করে আকরাম লাফিয়ে উঠে চৈতিকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। টেবিলের কোনায় মাথা লেগে চৈতির কপালটা ফেটে যায়। আকরাম খ্যাপার মতো চৈতির দিকে এগিয়ে গেলে লাথি মেরে একটা টেবিল ল্যাম্প ভেঙে ফেলে, ধাক্কা মেরে একটা বইয়ের সেলফ চৈতির উপর ফেলে দেয়। সময় মতো সরে গিয়ে চৈতি কোনো মতো নিজেকে রক্ষা করে, তারপরও বাম হাতটা খুব খারাপভাবে চোট খায় চৈতি। আকরাম আরো কি করত চৈতি ঠিক করে জানে না, কিন্তু ব্যাপারটা বেশি দূর গড়াল না পুলিশের কারণে। পাশের ফ্ল্যাট থেকে একজন পুলিশকে খবর দিয়েছিল, তারা চৈতিকে হাসপাতালে আর আকরামকে থানায় নিয়ে গেল। চৈতি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আর দেরি করল না, ট্রেনের টিকিট কিনে একদিন সে প্লেনে চেপে বসল। প্লেনে নিজের সিটে বসে তার বহুদিন পরে রাজুর কথা মনে পড়ল। রাজু তাকে বলেছিল, চৈতি তোর যদি কখনো আমাকে দরকার হয় বলিস, আমি তোর জন্য অপেক্ষা করব। সত্যি কি রাজু তার জন্য অপেক্ষা করছে? ঠিক পাশের সিটে সেই মুহূর্তে নিরাও রাজুর কথা ভাবছিল। বাংলাদেশের কোটি কোটি মানুষের ভেতর থেকে সে কি করে রাজুকে খুঁজে বের করবে সেটা সে ভাবছিল। যদি বের করতে না পারে তাহলে কি হবে? নিরার বুকের ভেতর চাপা একটা দুর্ভাবনা নিয়ে বাপ্পিকে জড়িয়ে ধরে বসে থাকে। প্লেনটা যখন আটলান্টিকের উপর দিয়ে উড়ে যাচ্ছে, তখন হঠাৎ করে প্লেনটার ভেতর একটু মৃদু ঝাঁকানো শুরু হয়। কেবিনের ভেতর পাইলটের সতর্ক গলার স্বর শোনা গেল। পাইলট বলল যে সামনে টার্বুলেন্ট এলাকা, প্যাসেঞ্জারদের নিজ নিজ সিট বেল্ট বেঁধে বসে থাকতে অনুরোধ করা হচ্ছে। দেখতে দেখতে বিশাল প্লেনটা সেই বিক্ষুব্ধ এলাকায় ঢুকে পড়ে। প্লেনটা ঝাঁকুনি খেয়ে পড়ে নিচ করতে থাকে। বিশাল প্লেনটা মচমচ শব্দ করতে থাকে, যেন অদৃশ্য কোন একটা শক্তি পুরো প্লেনটাকে টুকরো টুকরো করে দেবে। বাপ্পি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। জ্যোৎস্নার ম্লান আলোতে প্লেনের বিশাল পাখাটা থরথর করে কাঁপতে দেখা যায়। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ নীরার দিকে ঘুরে তাকাল, বলল, আম্মু দেখো দেখো। কি দেখব? প্লেনের পাখাটার দিকে তাকাও। নীরা জানালা দিয়ে বাইরে তাকাল। বাপ্পি বলল, দেখেছ আম্মু? কি দেখব? প্লেনটার পাখার উপর ওই মানুষটাকে দেখেছ? প্লেনের পাখার উপর মানুষ? হ্যাঁ, দেখো কিভাবে চিৎকার করছে। নীরা কিছু দেখতে পেল না, সে বাপ্পির দিকে তাকাল। বাপ্পি দেখছে, তার চোখে মুখে বিস্ময়। সে নীরার দিকে তাকিয়ে বলল, দেখো আম্মু, মানুষটা কুড়াল দিয়ে কুপিয়ে প্লেনটার পাখা ভাঙার চেষ্টা করছে। প্লেনের পাখাটা লটপট করে নড়তে থাকে। নীরার মনে হয় সত্যি বুঝি ওটা ভেঙে উড়ে যাবে। বাপ্পি এক ধরনের আতঙ্ক নিয়ে মানুষটার দিকে তাকিয়ে থাকে। ফিসফিস করে বলে, দেখেছ আম্মু, মানুষটার শরীরে কোনো কাপড় নেই, গায়ে কত বড় লোম, বাতাসে মনে হয় মানুষটা উড়ে যাবে, দেখেছ কিভাবে চিৎকার করছে। ঠিক তখন একটা বিদ্যুৎ ঝলক প্লেনটাকে আঘাত করল। সমস্ত প্লেনটা প্রবলভাবে কেঁপে ওঠে, মনে হয় ঘুরপাক খেয়ে পড়ে যাবে নিচে। প্লেনের ভেতরটা হঠাৎ করে অন্ধকার হয়ে যায়। প্যাসেঞ্জারদের এক ধরনের আতঙ্কের চিৎকার শোনা যায়, তার সাথে সাথে পাইলটের শান্ত গলার স্বর শোনা গেল। প্রিয় যাত্রীবৃন্দ, আপনাদের আতঙ্কিত হবার কিছু নেই, আমাদের বিমানটিকে একটি বজ্রপাত আঘাত করেছে। সাময়িকভাবে আমরা কেবিনে বিদ্যুৎ সংযোগ হারিয়েছি, আমরা বৈদ্যুতিক সংযোগ পুনঃস্থাপনের ব্যবস্থা করছি, এবং যতক্ষণ পর্যন্ত আমরা বলছি না আমরা বলছি কেউ সিট বেল্ট খুলবেন না। প্যাসেঞ্জাররা শান্ত মুখে কম্পিত বক্ষে অপেক্ষা করতে থাকে। ভোর রাতে প্লেনটা হিথ্রো বিমানবন্দরে ল্যান্ড করে। বিশাল জেট বিমানটি যখন ধীরে ধীরে টার্মিনালের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন আবার পাইলটের কণ্ঠস্বর শোনা যায়। পাইলট বলে, প্রিয় যাত্রীবৃন্দ, গত রাতের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমরা ছোটখাটো একটি বিপর্যয়ের মধ্যে পড়েছিলাম। আপনারা শুনে বিস্মিত হবেন, কোন একটা অজ্ঞাত কারণে বিমানের ডান পাখাটি খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বড় কোনো ঝামেলা ছাড়াই নিরাপদে ল্যান্ড করেছি, আপনাদের যাত্রা শুভ হোক। নীরা জানালা দিয়ে বাইরে তাকায়। প্লেনের পাখাটা যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাপ্পি ঠিক সেখানেই গত রাত্রে তাকিয়েছিল, ঠিক সেখানেই সে একটা মানুষকে রেখেছিল। নীরা নিজের ভেতরে আতঙ্কের একটা কাঁপুনি অনুভব করে। তাদের পিছু নিয়েছে কোন একটা অশুভ শক্তি, সে টের পায়। আশেপাশেই আছে তারা, সবসময় আছে। রাজু নদীর তীরে উঁচু বাঁকটা ধরে হাঁটছিল। দূরে মানুষজনের একটু ভিড় দেখে সে থমকে দাঁড়ায়। দূর থেকে খানিকক্ষণ সে মানুষের ভিড় আর উত্তেজনাটুকু লক্ষ্য করে, তারপর এগিয়ে যায়। একজন বৃদ্ধা মহিলা মাথায় হাত দিয়ে হাউমাউ করে কাঁদছে, তাকে ঘিরে মানুষজনের ভিড়। রাজু আর একটু এগিয়ে গেল, তাকে দেখে কয়েকজন সরে গিয়ে একটু জায়গা করে দেয়। রাজু জিজ্ঞেস করল, কি হয়েছে? জাহেদাকে পাওয়া যাচ্ছে না। জাহেদা? জাহেদাকে? নসিমপন খালার মেয়ে। কেমন করে হারালো? রাত্রেবেলা বাথরুম করতে বের হয়েছিল, আর ফিরে আসে নাই। রাজুর বুকটা থক করে ওঠে। কম বয়সী মেয়ে রাত্রিবেলা ঘর থেকে বের হয়েছে আর ফিরে আসেনি, এর অর্থ একটাই হতে পারে, দুর্ভাগা মেয়েটি কারো লালসার শিকার হয়েছে। রাজু আর একটু এগিয়ে বৃদ্ধাকে কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিল, তখন হঠাৎ বৃদ্ধা উঠে দাঁড়িয়ে একজনের দিকে প্রায় ছুটে যায়, হাত দিয়ে দেখিয়ে বলে, তুই 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 গহর। গহর নামের মানুষটি হতচকিতের মতো দাঁড়িয়েছিল। কি হয়েছে? বৃদ্ধা চিৎকার করে বলল, বল আমার জাহেদা কোথায়, বল। আমি কেমন করে বলবো? তুই আমার জাহেদাকে কুপ্রস্তাব দিয়েছিলি, তুই। গহর মুখ ভেঙছে বলে, আমি কুপ্রস্তাব দিয়েছি? তোর ওই সিলান মেয়েকে আমি কুপ্রস্তাব দিব? খোঁজ নিয়ে দেখ কার সাথে পালিয়েছে। বৃদ্ধা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, আমার জাহেদা আমাকে ছেড়ে যাবে না, যাবে না। গহর নামের মানুষটা মুখটা বিকৃত করে একটু থুতু ফেলে হেঁটে চলে যেতে শুরু করে। রাজু একদৃষ্টে তার দিকে তাকিয়েছিল। হঠাৎ করে সে কম বয়সী একটা মেয়ের মুখ দেখতে পায়, আর্তনাদ করছে, তার গলায় ওড়না দিয়ে লাগানো ফাঁস, ফাঁস ধরে টানছে দু হাতে, হাতে বড় বড় লোম, বাম হাতের অনামিকায় একটা বড় পাথর লাগানো আংটি। গহর হেঁটে চলে যাচ্ছিল, রাজু তখন তাকে ডাকল, বলল, এই যে শুনেন। গহর ঘুরে দাঁড়াল, বলল, কি? আপনার হাত দুটো দেখি। গহর অবাক হয়ে বলল, কি দেখবে হাত? কেন? এমনি। গহর তার হাত দুটো মেলে ধরে, হাতে বড় বড় লোম, বাম হাতের অনামিকা একটা বড় পাথরের আংটি। রাজু দুই পা এগিয়ে গহরের হাতটা ধরে, সাথে সাথে রাজু বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠল। একটা মেয়ের আত্মকান্না, তার সাথে কয়েকজন পুরুষ মানুষের ক্ষুব্ধ চিৎকার শুনতে পেল সে। রাজু চোখ মেলে তাকায়, আবছা আবছা ভাবে দেখতে পায় দুজন মানুষ মেয়েটিকে ধরে টেনে নিয়ে যাচ্ছে, একজন গহর, অন্যজনের সামনের দুটো দাঁত নেই। ছাড়া ছাড়া কিছু দৃশ্য ভেসে আসে, একটা ডোবার নিচে মাটি কুপিয়ে মেয়েটার শরীর পুঁতে দিচ্ছে, উপরে ঝাঁকড়া একটা হিজল গাছ, বাজারে বসে বাংলা মদ খেতে খেতে হা হা করে হাসছে গহর, আর দাঁত নেই মানুষটি। রাজু হাতটা ছেড়ে দিল, সাথে সাথে সবগুলো দৃশ্য মিলিয়ে গেল। রাজু বুঝতে পারল তার হাত অল্প অল্প কাঁপছে। সে জিভ দিয়ে তার ঠোঁটগুলো ভিজিয়ে গহরের চোখের দিকে তাকাল। গহরের চোখে এখন আতঙ্কিত একটা দৃষ্টি, ভীরু কাপুরুষের দৃষ্টি, কাপুরুষের আতঙ্ক। রাজু ফিসফিস করে জিজ্ঞেস করল, দাঁত ভাঙা মানুষটাকে? গহরের মুখ মুহূর্তে রক্তশূন্য হয়ে যায়, শুকনো গলায় বলে, কার কথা বলছেন? যার সামনের দুটি দাঁত নেই, বাজারে যার সাথে কাল রাতে বাংলা মদ খেয়েছ। আমি? আমি? রাজু আবার খপ করে মানুষটার হাত দুটো ধরে ফেলে, সাথে সাথে মানুষটা একটা যন্ত্রণার মতো শব্দ করে। রাজু ফিসফিস করে বলল, আমার চোখের দিকে তাকাও গহর। গহর মুখ বিকৃত করে মাথা নাড়ে বলে, না, তাকাও আমার চোখের দিকে, সত্য কথা বলো। গহর হঠাৎ হাঁটু ভেঙে নিচে পড়ে গেল, মাথা নিচু করে বলল, আমি না, আকাশ, আকাশ আমারে বলল। চারপাশের মানুষ হঠাৎ ভিড় করে এগিয়ে আসে, একজন খপ করে গহরের চুলের মুঠি ধরে তাকে টেনে দাঁড় করিয়ে ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দেয়। গহর রক্তশূন্য ফ্যাকচমকে ভাঙা ভাঙা গলায় বলে, আমি চাই নাই, আমি খুন করতে চাই নাই। শুভরের বাচ্চা আকাশ বলল। আকাশ কি বলল সেটা রাজু ভালো করে শুনতে পেল না, অসংখ্য ক্রুদ্ধ মানুষের চিৎকারে সেটা চাপা পড়ে গেল। রাজু পিছিয়ে আসে, তারপর আস্তে আস্তে নদীর তীরের দিকে এগিয়ে যায়। সে যখন কিছু দূর এগিয়েছে তখন পেছন থেকে কে যেন তাকে ডাকল, রাজু ভাই, ও রাজু ভাই। রাজু পেছনে ফিরে তাকাল, এই গ্রামের 17-18 বছরের একটা ছেলে। রাজুর কাছে এসে সে কিছুক্ষণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল, তারপর নিচু গলায় বলল, আপনি কেমন করে বললেন? কি বললাম? গহর হারামজাদাকে দিয়েছে সত্যি কথা বলার? রাজু অস্বস্তি অনুভব করে। সে কখনোই কাউকে বলতে পারবে না যে সে পুরো দৃশ্যটা চোখের সামনে দেখতে পেয়েছে। কেউ বিশ্বাস করবে না, যদি বিশ্বাস করে সেটা হবে আরো বিপজ্জনক, তখন কেউ তাকে আর স্বাভাবিকভাবে নেবে না। তাই সে প্রশ্নটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করল, বলল অপরাধী মানুষ, মন নিশ্চয়ই দুর্বল, চাপ দিতেই স্বীকার করে ফেলল। ছেলেটা মাথা নেড়ে বলল, না রাজু ভাই, গহর শুয়োরের বাচ্চার মন কখনো দুর্বল হয় না, অন্য ব্যাপার আছে। রাজু জিজ্ঞেস করল, কি ব্যাপার? অন্য ব্যাপার, সেটা আপনি জানেন, আর কেউ জানে না। রাজু মাথা নাড়ল, বলল আমি কিছু জানি না। তারপর অনেক দৃষ্টির মতো নদীর দিকে তাকিয়ে থেকে বলল, তুমি যাও, দেখো পুলিশকে খবর দাও। পুলিশ আসার পর গহরকে দিয়ে ডেড বডি উদ্ধার করাও, তার ভাঙা মানুষটা যেন পালাতে না পারে, সেটাও দেখো। দেখব রাজু ভাই, এরা কিন্তু মানুষ ভালো না, জানি। আর বুড়ি মানুষটার কাছে থাকো, একটু সাহস দাও, সান্ত্বনা দিও। রাজু নদীর তীর ধরে হাঁটতে থাকে। দেখতে দেখতে এই এলাকাটাতে তার 3 বছর হয়ে গেল। ইউনিভার্সিটির ডিগ্রি শেষ করে সে যখন চাকরির ইন্টারভিউ দিচ্ছে, তখন ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে এই পুরো এলাকাটা ধ্বংস হয়ে গিয়েছিল। ঢাকা থেকে তখন একটা দল নিয়ে সে এখানে রিলিফ দিতে এসেছিল, তারপর আর যাওয়া হয়নি। প্রতি বছর সে ভাবে এখানে এখন ফিরে যাবে, আর ফিরে যাওয়া হয় না। উপকূল এলাকায় থাকতে থাকতে সে এখন তাদের একজন মানুষ হয়ে গেছে। গ্রামে কোনো স্কুল ছিল না, সে একটা স্কুল তৈরি করেছে, বাচ্চাদের পড়ানোর ব্যবস্থা করেছে, একটা এনজিও স্কুল ঘরটা তৈরি করে দিয়েছে। সেখানে ছোট ছোট বাচ্চারা চেঁচামেচি করে লেখাপড়া করে। রাজুর ভালোই লাগে, তার বই পড়ার অভ্যাসটি একটুও কমেনি, আরো অনেক গুণ বেড়েছে। মাঝে মাঝে এসে ঢাকা যায় শুধু ওই বই কিনে আনতে। তার ঘরে গাদা গাদা বই, দূর দূর থেকে মানুষেরা এই বই পড়া মানুষটাকে আর তার বই দেখতে আসে। বই পড়তে পড়তে তার ভেতর একটা পরিবর্তন হয়েছে, অনেক কিছুই সে খুব সহজে বুঝে ফেলে এবং সেটা সে আরো সহজে বোঝাতে পারে। অনেকটা খেয়ালের বসেই সে একটা বই লিখেছিল, আধা সত্যি আধা কাল্পনিক, সেটা উপন্যাস বা প্রবন্ধ পুরোপুরি কোনোটাই না, কিন্তু কোন একটা অজ্ঞাত কারণে পাঠকেরা খুব আগ্রহ নিয়ে সেটা পড়েছে। যারা লেখালেখি করে কিংবা যারা বই পড়ে, তারা মোটামুটিভাবে তার নাম জেনে গেছে। প্রকাশকরা তাকে আরো লেখার জন্য অনেক চাপ দিয়েছে, কিন্তু সে আর লেখার সাহস পায় নাই। কেউ যদি প্রথম লেখাতেই নাম করে ফেলে, তাহলে সে বিপদে পড়ে যায়, নতুন কিছু লিখতে ভয় পায়। তবে তার খানিকটা নাম হওয়ায় 2টি কাজ হয়েছে। প্রথমত, বইয়ের প্রকাশক এবং বইয়ের দোকানগুলো তাকে প্রায় বিনা পয়সায় বই কিনতে নেয়। দ্বিতীয় কাজটি আরো চমকপ্রদ, বিদেশি একটা এনজিও তাকে তাদের রিসার্চ ওয়ার্কার নামে রেখে দিয়েছে। মাঝে মাঝে কিছু কাগজপত্র পাঠায়, সেগুলো দেখে তার কিছু মন্তব্য লিখে পাঠাতে হয়, এর বেশি কিছু না। এজন্য তাকে প্রতি মাসে বেশ খানিকটা টাকা পাঠিয়ে দেয়। এ টাকায় ঢাকা শহরে বাড়ি ভাড়া করে থাকা যাবে না, কিন্তু এই প্রত্যন্ত এলাকায় বাসের একটা ছাপরা ঘরে বেশ আরামেই থাকা যায়। রাজুর জীবনে খুব বড় উচ্ছাসা নেই, সুন্দর নিরিবিলি ছাপরা একটা ঘরে বসে বসে বই পড়া তার কাছে চমৎকার একটা জীবন বলে মনে হয়। স্কুল ঘরটার কাছাকাছি এসে দেখতে পেল, ছোট ছোট বাচ্চাগুলো সামনের ফাঁকা মাঠটাতে ছোটাছুটি করে খেলছে। তাকে দেখে সবাই খেলা বন্ধ করে ছুটে এলো। বাচ্চাগুলো তাকে ঘিরে আঞ্চলিক ভাষায় কথা বলতে থাকে। রাজু অন্যমনস্কভাবে তাদের দিকে তাকিয়ে থাকে। কম বয়সের শিশু আছে বলেই এই পৃথিবীটা টিকে আছে, আর যদি হঠাৎ করে পৃথিবীর সব শিশু বড় হয়ে যেত, তাহলে এই পৃথিবী টিকে থাকত না। যদি বা টিকে থাকত, তাহলে তার থেকে নিরানন্দ জায়গা আর কিছুই হতে পারত না। রাজু স্কুলের দাওয়ায় বসে বাচ্চাগুলোর মুখের দিকে তাকায়। এই বয়সের বাচ্চাগুলোর মুখ থেকে দাঁত পড়ে আবার নতুন করে দাঁত ওঠে। ফোকলা দাঁতের শিশু থেকে সুন্দর আর কিছু হতে পারে না। একটু আগে গহরের হাত স্পর্শ করার সাথে সাথে কি ভয়ঙ্কর কিছু দৃশ্য সে দেখেছিল, সেটা মানো এখনো বুকের উপর ভার হয়ে চেপে আছে। বিশেষ করে দাঁত ভাঙা সেই মানুষটা, কি কুৎসিত চেহারা, মাটি কুপিয়ে গর্ত করে কি অবলীলায় কম বয়সী মেয়েটার শরীরে সেখানে পুঁতে ফেলেছে। স্যার, আপনার কি হয়েছে? আপনি কথা বলেন না কেন, হাসেন না কেন? রাজু জোর করে একটু হাসার চেষ্টা করে। মনটা ভালো নাই রে। কেন স্যার, আপনার মন ভালো নাই কেন? তোরা তো ছোট, তোদের তো অনেক আনন্দ, যা খুশি করতে পারিস। আমরা তো বড় মানুষ, আমাদের অনেক রকম ঝামেলা। ছোট্ট একটা মেয়ে বলল, আপনিও ছোট, অন্য সময় মাথা নেড়ে বলল, আপনি ছোট, আপনি ছোট। কাজু মুখে হাসি নিয়ে বলল, ঠিক আছে, তোরা আমার মনটা ভালো করে দে। কে আমার মন ভালো করে দিবি? সবাই হাত তুলে চিৎকার করে বলল, আমি আমি। কাজু সবচেয়ে ছোট ছোট যে শিশুটা তাকে টেনে নেয়। নাক থেকে সর্দি বের হয়ে আছে, একটু পরে পরে সেটা টেনে ভেতরে নেওয়ার চেষ্টা করছে। শার্টের একটা বাথরুম বোতাম সেটা দিয়ে আটকে রাখা হয়েছে, কিন্তু গোল পেটটা বের হয়ে আছে। প্যান্টটা বড় এবং হাঁটুর নিচে ঝুলে আছে, গলায় বড় একটা তাবিজ। শিশুটি হাসি হাসি মুখে এগিয়ে আসে। তারা সবাই রাজুর সাথে এই খেলাটি খেলে। রাজু তাদের হাতটাকে নিজের হাতে ধরে চোখ বন্ধ করে বসে থাকে। একটু পরে চোখ খুলে বলে, রাজুর মন ভালো হয়ে গেছে। তারা সবাই রাজুর কথা বিশ্বাস করে, কারণ তারা দেখেছে রাজু যখন তাদের কারো হাত স্পর্শ করে তখন তাদের মনটা ভালো হয়ে যায়। খেলতে খেলতে যখন তারা পড়ে গিয়ে ব্যথা পায় কিংবা কে আগে গোল্লাকে ছুঁয়েছে সেটা নিয়ে ঝগড়া করে, নিজেদের মাঝে মারামারি করে, রাজুর কাছে বিচার নিয়ে আসে, তখন রাজু হাসি হাসি মুখে তাদের কথা শুনে মাথায় হাত বুলিয়ে দেয়। সাথে সাথে তাদের রাগ দুঃখ সবকিছু উধাও হয়ে যায়। এই গ্রামে কোনো বড় মানুষ জানে না, শুধু ছোট বাচ্চারা জানে তাদের বই পড়া স্যার আসলে জাদু জানে। জাদু দিয়ে বই পড়া স্যার যে কোনো মানুষকে ভালো করে দিতে পারে। রাজু ছোট্ট শিশুটার হাত ধরে কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে থাকে। তার মুখে তখন একটা হাসি ফুটে ওঠে। চোখ খুলে সে ছোট বাচ্চাটার কানের কাছে ফিসফিস করে বলে, তোমার আমার জন্য একটা পেয়ারা এনেছিস, তাহলে দিচ্ছিস না কেন? ছোট বাচ্চাটা লাজুক মুখে তার পকেট থেকে একটা পেয়ারা বের করে রাজুর হাতে ধরিয়ে দিল। রাজু তার হাত ধরে কেমন করে তার মনের কথাটা বুঝে গেল সেটা নিয়ে তার মনে একবারও প্রশ্ন জাগল না। তারা অনেকদিন থেকেই জানে তাদের বই পড়া স্যার তাদের হাতে পিঠে মাথায় হাত বুলিয়ে মনের কথা বুঝে ফেলতে পারে। কিছুক্ষণের মাঝেই 13-14 বছরের একটা মেয়ে হাজির হল। এই গ্রামে লেখাপড়া জানা মানুষের খুব অভাব। শিউলি নামের গ্রামের এই মেয়েটির লেখাপড়ার খুব আগ্রহ। তাকে একটু একটু পড়িয়ে রাজু প্রস্তুত করে নিয়েছে, ছোট ছোট বাচ্চাগুলোকে সে পড়ায়। রাজুকে দেখে শিউলি খুশি খুশি গলায় বলল, স্যার আপনি আমাকে যে বইটা দিয়েছিলেন সেটা পড়ে শেষ করেছি। ভেরি গুড, এরপর আরেকটা দেব, সেটা শেষ হলে আরেকটা, এইভাবে চলতে থাকবে। শিউলি দাঁত বের করে হেসে বলল, স্যার আপনার কাছে ভূতের বই নেই? ভূত? জি স্যার। দেখি, পড়ে ভয় পাবে না তো? না স্যার, আমার বেশি ভয় করে না। গুড, রাজু মুখে হাসি টেনে বলল, যাও বাচ্চাগুলোকে নিয়ে যাও পড়াও। আপনি কি করবেন স্যার? আমি কিছু করব না, এখানে আমি বসে থাকব। ভিড় করে রাখা বাচ্চাগুলো চিৎকার করে বলল, আমরাও এখানে বসে থাকব, আমরাও এখানে বসে থাকব। রাজু মাথা নেড়ে বলল, তোমরা এখানে বসে থাকবে না, তোমরা ভিতরে যাবে, লেখাপড়া করবে। হালকা পাতলা একটা ছেলে বলল, স্যার কি হল, আমার লেখাপড়া করার ইচ্ছা করে না। তাহলে কি করার ইচ্ছা করে? ছেলেটি এদিক সেদিক তাকাল, এতজন মানুষের সামনে তার আসল কি করার চেষ্টা করে সেটা বলবে কিনা সেটা নিয়ে চিন্তা করল। রাজু চোখ মটকে বলল, আমাকে একলা একলা বলতে চাস? জি স্যার। ঠিক আছে, এখন কেউ থাকবে না, যখন কেউ থাকবে না তখন বলিস। রাজু জানে সে কি বলবে। এই ছেলেটার ভেতর একটা ভবঘুরে ভবঘুরে ভাব আছে, সে ঘুরে বেড়াতে চায়। রাজু জানে ছেলেটা একদিন পালাবে, পালিয়ে একা একা সারা দেশ ঘুরে বেড়াবে। রাজু জানে এই ছেলেটার ভেতর একটা সংসার বিমুখ সন্ন্যাসী জন্ম নিচ্ছে, সে কোনোদিন কথা বলেনি, তারপরও সে জানে। রাজু ছেলেটার দিকে তাকিয়ে নরম গলায় বলল, এখন যা ভেতরে গিয়ে একটু লেখাপড়া কর, বেশি করতে হবে না, এই একটুখানি। সবাই ভেতরে ঢুকে যাওয়ার পর রাজু একটা নিঃশ্বাস ফেলে স্কুলের দেয়ালে হেলান দিয়ে পা ছড়িয়ে বসে থাকে। সামনে খেলার মাঠ, তারপর নদী, নদীর তীরে অনেকগুলো নারকেল গাছ, বাতাসে তীর তীর করে নারকেল গাছের পাতাগুলো নড়ছে। মাঝামাঝি একটি নারকেল গাছে একটা বক বাসা বেঁধেছে। মাঝে মাঝেই দেখে মা বক উড়ে যাচ্ছে বাচ্চাদের জন্য খাবার আনতে। রাজু ঠিক তখন বাতাসে হাহাকারের মতো একটা ডাক শুনতে পেল, কেউ একজন যেন বহুদূর থেকে তাকে ডাকছে, রাজু। রাজু চমকে ওঠে, কিন্তু সে ঘুরে তাকিয়ে দেখার চেষ্টা করে না, কারণ সে জানে আশেপাশে কেউ তাকে খুঁজছে না, তাকে যে খুঁজছে সে বহু দূরে। নাসিমা ম্যাডাম খুব জনপ্রিয় শিক্ষক। 50 মিনিটের ক্লাস শেষ হওয়ার পরও মাঝে মাঝে আরো 15-20 মিনিট লম্বা হয়ে যায়। আজকেও তাই হল। ক্লাসের সময় শেষ হওয়ার পর আরো 20 মিনিট ক্লাস নিয়ে নাসিমা ম্যাডাম নিজের রুমে ফিরে এসে দেখে তার ডেস্কের সামনে একটি মেয়ে বসে আছে। ভালো করে মেয়েটির দিকে তাকিয়ে নাসিমা আনন্দ চিৎকার করে ছুটে তাকে জড়িয়ে ধরল, বলল, চৈতি তুই? চৈতিও নাসিমাকে জড়িয়ে ধরে বলল, ও মা, তুই দেখি পুরোপুরি মাস্টার নি, হাতে খালি ব্যাগটা নেই। দুজন দুজনকে ধরে খানিকক্ষণ চেঁচামেচি করে আবার চেয়ারে বসল। নাসিমা তার চশমাটা ভালো করে মুছে চৈতির দিকে তাকিয়ে বলল, ও মা চৈতি, তুই আরো কত সুন্দর হয়েছিস, আমি ছেলে হলে নির্ঘাত তোকে বিয়ে করতাম। ভাগ্যিস তুই ছেলে হসনি। কেন, আমাকে যে বিয়ে করে তার বারোটা বেজে যায়, তোরও বারোটা বেজে যেত। নাসিমা একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন, তোকে বিয়ে করলে বারোটা বেজে যাবে? চৈতির কথাটাই একটু কৌতুক নাকি সঠিক ঠিক বুঝতে পারছিল না সে। চৈতি হাসি হাসি মুখে বলল, আমার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে, সেজন্য বলছি। নাসিমা মুখ থতমত খেয়ে বলল, আই এম সরি চৈতি, আমি জানতাম না। চৈতি বলল, কেমন করে জানবি, এটা তো আর বিবিসির খবরে বলেনি। চৈতি একটু সুর পাল্টে বলল, আমার কথা থাক, তোর কথা বল। আমার একটা হাজবেন্ড, একটা বাচ্চা, হাজবেন্ডটাও বোকা, বাচ্চাটাও বোকা, তাই মহানন্দে আছি। চৈতি হিহি করে হেসে বলল, পুরো ফ্যামিলিতে তুই শুধু বুদ্ধিমান। হ্যাঁ, তার মানে জানিস তো কি, যারা নিজেদের বুদ্ধিমান জানে আসলে তারাই সবচেয়ে বড় বোকা। নাসিমা মাথা নাড়ল, বলল, সেটা ভুল বলিসনি, ঠিকই বলেছিস। দুই বান্ধবী কিছুক্ষণের মাঝেই তাদের পুরনো বন্ধু বান্ধবের খোঁজ নিতে শুরু করল, বেশিরভাগই দেশের বাইরে। যারা ভেতরে আছে তারা ভালোই আছে, একজন শুধু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। খবরটা শুনে চৈতি অনেকক্ষণ অবিশ্বাসের ভঙ্গিতে মাথা নাড়ল। এই ছেলেটার মতো হাসি খুশি ছেলে তাদের ক্লাসে আর কেউ ছিল না। ক্লাসের মেয়েদের প্রায় সবারই বিয়ে হয়ে গেছে, অর্ধেকের বেশি চাকরি বাকরি না করে পুরোপুরি হাউস ওয়াইফ। চৈতি নিজের থেকে রাজুর কথা জিজ্ঞেস করল না, নাসিমাই বেশ সহজভাবে জিজ্ঞেস করল, রাজুর খবর জানিস? না, কি হয়েছে? সে তো মস্ত বড় লেখক, তাই নাকি? হ্যাঁ, নাসিমা বলল, একটা বই লিখেই নাম করে ফেলেছে। কি বই? নাসিমা মুখ সুচলো করে বলল, সেটাই হয়েছে মুশকিল। কেউ বলে উপন্যাস, কেউ বলে প্রবন্ধ, কেউ বলে ইতিহাস, কেউ বলে দর্শন। চৈতি চোখ কপালে তুলে বলল, বাবা, একের ভেতর চার, অনেকটাই সেরকম। আমার কি মনে হয় জানিস? কি? আমার মনে হয় কোনোটাই না, রাজু সবার সাথে ঠাট্টা করেছে, কেউ ধরতে পারেনি। ওর সাথে দেখা হয় না, দেখা হলে জিজ্ঞেস করতাম। কেন দেখা হয় না? কেন, কোথায় থাকে? কোথায় যে থাকে সেটা বলাই মুশকিল। আমি যতদূর জানি একেবারে সমুদ্রের ভেতরে ছোট্ট একটা দ্বীপে থাকে। কি করে সেখানে? বই পড়ে। বই পড়ে? আর কিছু করে না? সংসার চলে কিভাবে? নাসিমা মাথা নাড়ল, বলল, সংসার থাকলে তো সংসার চলবে, একা মানুষ গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। চৈতির আরো অনেক কিছু জিজ্ঞেস করার ছিল, কিন্তু সে আর সেগুলো জিজ্ঞেস করল না। তার কেমন জানি লজ্জা করল, কিন্তু মোটামুটি খবর পেয়েছে, বাকি খবরটা সে নিজেই বের করে ফেলতে পারবে। নিউ মার্কেটের দোকানগুলো ঘেটে সে রাজুর লেখা বইয়ের একটা কপি জোগাড় করল। সেখান থেকে প্রকাশকের নাম বের করে সে তার অফিসে হাজির হল। প্রকাশক উদ্যোগী মানুষ, সে চৈতিকে রাজুর ঠিকানা জোগাড় করে দিল। বাসায় এসে চৈতি রাজুকে একটা চিঠি লিখল, ছোট চিঠি। চিঠিটা খামে ভরে পোস্ট করে দিয়ে চৈতি অপেক্ষা করতে থাকে। নীরা উত্তরার একটা গেস্ট হাউসে উঠেছে। ঢাকা শহরে এরকম অনেক গেস্ট হাউস তৈরি হয়েছে, হোটেলের মতো এত হালকা সংসার নয়, কিন্তু থাকার জন্য বেশ চমৎকার। যেদিন পৌঁছেছে সেদিন বিকেলবেলাতেই সে বাপটিকে নিয়ে ঘর থেকে বের হল। অনেক পুরনো একটা ঠিকানা থেকে খুঁজে খুঁজে দোতলা একটা বাসা খুঁজে বের করে। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে কলিং বেল টিপে ধরতেই মধ্যবয়স্ক একজন মহিলা দরজা খুলে দিল। নীরা জিজ্ঞেস করল, এটা কি জোয়ারদার সাহেবের বাসা? হ্যাঁ, আমি কি জোয়ারদার সাহেবের সাথে একটু দেখা করতে পারি? মহিলাটি পাথরের মতো মুখ করে বলল, জোয়ারদার সাহেব কারোর সাথে দেখা করেন না, খুব একটা জরুরি ব্যাপার, গিয়ে বলেন আমি আমেরিকা থেকে এসেছি, আমার নাম নীরা। মহিলাটি ভিতরে ঢুকে গেল। কিছুক্ষণ পরে সে বলল, আসেন। মহিলাটির পিছনে পিছনে নীরা বারান্দা ধরে হেঁটে একটা বড় ঘরে এসে পৌঁছাল। ঘরের ভেতর আবছা অন্ধকার, মাঝখানে একটা ইজি চেয়ারে একজন মানুষ বসে আছে, তার চোখে কালো চশমা, তাকে দেখলেই বোঝা যায় সে মানুষটি অন্ধ। নীরার পায়ের শব্দ শুনে লোকটা মাথা না ঘুরিয়ে বলল, আশা করছি কাজটা খুব গুরুত্বপূর্ণ নীলা। নীরা নিচু গলায় বলল, আমি খুবই দুঃখিত জোয়ারদার, আমি এখন বুঝতে পারছি কাজটা খুব অন্যায় হয়েছিল। তুমি কি এই কথা বলার জন্য এসেছ? না জোয়ারদার, আমি আমার ছেলেকে নিয়ে এসেছি। জোয়ারদার কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, ছেলেটাকে একটু দেখি। বাপনীরা বাপ্পির হাত ধরে তাকে জোয়ারজারের কাছে নিয়ে যায়। জোয়ারজার বাম হাতে তাকে ধরে রাখে, ডান হাতটা মুখের উপর গুলিয়ে নিয়ে বাপ্পিকে ছেড়ে দিয়ে বলে, ভেরি হ্যান্ডসাম কিড, খুব সুন্দর চেহারা, থ্যাংক ইউ, তোমার জন্য আমি তোমাকে এখানে আসতে দেইনি, তোমার ছেলের জন্য দিয়েছি, থ্যাংক ইউ। মীরা বলল, আমি আমার ছেলের জন্যই তোমার কাছে এসেছি, তুমি কি চাও? মীরা ফিসফিস করে বলল, আমি আমার ছেলেটাকে বাঁচাতে চাই। তুমি সবকিছু জানো জোয়ারদার, তুমি যেরকম সরে এসেছ আমিও এখন সরে আসছি। জোয়ারদার ফিসফিস করে বলল, আমি সরে আসার কারণ আমার চোখ হারিয়েছি, একটা চোখে 17 ফোঁটা করে ফাল ফিরে গেছি, তোমার কপালে কি জুটবে আমি জানি না, তাছাড়া কি, আমি আমার ছেলের সামনে এই বিষয় নিয়ে কথা বলতে চাই না। জোয়ারদার নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে বলো তুমি কি চাও। রাজু নামের সেই ছেলেটার ঠিকানা, শুধুমাত্র সেই পারবে আমার ছেলের বাপকে রক্ষা করতে। জোয়ারদার কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি নিশ্চয়ই তোমার বিপদের ঝুঁকি জানো। জানি। তারপরও তুমি চেষ্টা করবে? হ্যাঁ। অন্ধ জোয়ারদার কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি যতদূর জানি ছেলেটি একটি বিদেশি এনজিওর রিসার্চার হিসেবে কাজ করে, এনজিওটার নাম মাইগ্লোব। অফিসটা কোথায়? মাইগ্লোবের অফিস ঢাকায়, কিন্তু যে ছেলেটিকে খুঁজছে সে ঢাকায় থাকে না, সে থাকে সমুদ্রের তীরে কোনো একটা চরে। চরে? সেখানে কেমন করে যায় জানি না, কাজটা সহজ না। ছেলেটা একটা বইও লিখেছিল, বইটা বেশ ভালো পরিচিতি পেয়েছে, আমি পড়েছি, বইয়ের প্রকাশকের কাছে ঠিকানা পেতে পারো। কিসের উপর বই? আধা উপন্যাস আধা ইতিহাস, ইন্টারেস্টিং। মীরা জোয়ারদারের কাছে বইটার নাম নিয়ে বের হয়ে এল, চৈত্রীর মতো নিউ মার্কেট ঘুরে ঘুরে সেও একটা বইয়ের কপি কিনে আনে। সেও চৈত্রীর মতো বইয়ের প্রকাশককে খুঁজে বের করল, চৈত্রীর মতো সেও প্রকাশকের কাছ থেকে রাজুর ঠিকানা জোগাড় করল। কোরাইশি ঢাকা পৌঁছাল প্রায় 1 সপ্তাহ পর। এয়ারপোর্টে তার সাথে মোটামত অনেকজন লোক দেখা করতে আসলো। বলল, আপনি নিশ্চয় মিস্টার কোরাইশি? হ্যাঁ, আপনি? আমার নাম বাকের, আপনাকে হোটেলে নিয়ে যেতে এসেছি। গুড, কি খবর এখানে? ভালো, আমরা খোঁজ খবর নিচ্ছি। খোঁজ পেয়েছ কিছু? হোটেলগুলোতে খোঁজ নিয়েছি, ছোট বাচ্চাকে নিয়ে কোনো মহিলা ওঠেনি, এখন বাকি আছে মাঝারি হোটেল আর গেস্ট হাউস। খোঁজ নাও, গেস্ট হাউস হন অনেক, এটাই হচ্ছে সমস্যা। এই দেশের সমস্যাটাকেই ওই একটাই, সবকিছুই অনেক, একটা মানুষ এসে পাকাপাকিভাবে হারিয়ে যেতে পারে না। বাকের নামের মানুষটা বলল, আমরা তো সহজে হারিয়ে যেতে দেব না, খুঁজে বের করবই করব। ঢাকায় খুঁজে না পেলেও কোনো সমস্যা নেই, বাচ্চাটাকে নিয়ে কোথাও যাবে আমি জানি, আমরা সেখানে ধরব। জি স্যার। রাজু নামের ছেলেটাকে ট্র্যাক করা গেছে তো? গেছে স্যার। গুড। কোরাইশি হাসি হাসি মুখে বলল, আমরা সেখানে ধরব। অবশ্যই স্যার, লুসিফারের দোহাই। কোরাইশি মাথা নাড়ে, লুসিফারের দোহাই। হোটেলের সামনে গাড়ি থেকে নামবার সময় কোরাইশি বলল, বাকের। জি স্যার, আমি হোটেলে থাকতে চাই না। কোথায় থাকবেন লিডার? একটা লঞ্চ ভাড়া করো, বেশি বড় দরকার নেই, কিন্তু ভালো লঞ্চ, মডার্ন, সব রকম সুযোগ সুবিধা যাতে সেখানে থাকে। ঠিক আছে স্যার, সেই লঞ্চ নিয়ে রওনা দিয়ে দেব, জায়গাটাতে আগে পৌঁছাতে চাই। কোনো সমস্যা নেই লিডার। চৈতির ঘুম ভেঙে যায় শেষ রাতে, আবার বিকেলবেলাতে কিছুতেই চোখে খুলে রাখতে সে পারে না। ব্যাপারটার নাম জেট ল্যাগ, আর এই জেট ল্যাগ থেকে বের হতে তার কমপক্ষে 1 সপ্তাহ সময় লেগে যাওয়ার কথা। মাত্র 4 দিন পর পার হওয়ার পরেই চৈতি ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। কাজে চতুর্থ দিন বিকেলবেলা তারা যখন একটা টেলিফোন এলো, তখন সে গভীর ঘুমে। কোনো মতো উঠে সে ঘুম ঘুম চোখে গিয়ে ফোনটা ধরল, বলল, হ্যালো চৈতি। সাথে সাথে চৈতির ঘুম ভেঙে গেল। কে, রাজু? হ্যাঁ, তুমি কি ঘুমাচ্ছ? একসময় তারা তুই তুই করে কথা বলত, এতদিন পার হয়েছে, এখন আর মুখে তুই আসতে চায় না। চৈতি বলল, না মানে একটু শুয়েছিলাম, সরি তোমার ঘুমটা ভাঙিয়ে দিলাম। না না, তোমার সরি হওয়ার কিছু নেই। কেমন আছো? ভালো, তুমি? হ্যাঁ আমিও ভালো। তোমাদের সবাই ভালো আছে? হ্যাঁ অন্য সবাই ভালো আছে মোটামুটি। তারপর তোমার কি খবর? এই তো চলে যাচ্ছে। তোমার কি খবর? আমারও চলে যাচ্ছে। সত্যি হঠাৎ করে আর কি বলবে বুঝতে পারে না, কয়েক সেকেন্ড এক ধরনের নৈঃশব্দ কাজ করে, তখন সে একটা চাপা হাসির শব্দ শুনতে পায়। চৈতি জিজ্ঞেস করল, কি হল, তুমি হাসছ নাকি? হ্যাঁ হাসছি। কেন? এর মাঝে হাসির কি হল? আমাদের দুজনের কথা শুনে এবার চৈতির চৈতি হেসে ফেলে, বলল ঠিক আছে আমাদের দুজনের কথা খুবই প্যাথেটিক, কেমন আছো? ভালো আছি ছাড়া আর কিছু বলছি না। রাজু বলল, আসলে আমি টেলিফোনে কথা বলতে পারি না, কে যে এই যন্ত্রটা আবিষ্কার করেছে? ঠিক বলেছ, আমিও পারি না। কথা বলার সময় আমি যদি মানুষটাকে দেখতে না পাই, চোখের দিকে তাকাতে না পারি, মুখের ভাবভঙ্গি দেখতে না পারি, হাত পা কেমন করে নড়ে দেখতে না পারি, তাহলে কথা বলার কোনো আনন্দ আছে? নাই। তাছাড়া আর একটা জিনিস লক্ষ্য করেছ কি? আমরা একসময় তুই তুই করে বলতাম, এখন তুমি তুমি করে বলছি। সেটা ঠিক আছে? রাজু জিজ্ঞেস করল, কেন ঠিক আছে? তুই তুই করে কথা বলে কম বয়সী না, মানুষ যখন বড় হয় একটু ম্যাচিউর হয় তখন তুই তুই করে কথা বলে না। আমরা ম্যাচিউর হয়েছি হই নাই? তুমি এত বড় লেখক হয়েছ। রাজু আবার শব্দ করে হাসল। চৈতি জিজ্ঞেস করল, কি হলো, হাসছ কেন? আমি লেখক হয়েছি শুনে হও নাই? না। তাহলে কি হয়েছ? বিশেষ কিছু হই নাই, আমি আগের মতোই আছি, বরং বলা যায় সিরিয়াস ডিমোশন হয়েছে। ডিমোশন কেন? আগে ঢাকা শহরে থাকতাম, এখন একটা চরে থাকি। আমি শুনে মোটেও অবাক হই নাই, আমার একটা ধারণা ছিল তুমি কোনো চরে কিংবা কোনো বনজঙ্গলে থাকবে। সত্যি সত্যি? চৈতি বলো, তোমার সাথে আমার সামনাসামনি কথা বলার ইচ্ছা করছে। চৈতি এক মুহূর্তের জন্য চুপ করে থেকে বলল, আমারও। চলে আসো। চলে আসব? হ্যাঁ। আমি কিভাবে থাকি দেখে যাও। দেখে যাব? হ্যাঁ। তুমি ভাবছো আমি আসতে পারব না? রাজু শব্দ করে হাসল, বলল, পারবে না কেন, নিশ্চয়ই পারবে। ঠিক আছে আমি আসছি। রাজু বলল, না চৈতি তোমার আসতে হবে না, আমি এমনি এমনি বলেছিলাম। তুমি এমনি এমনি বলেছ? আমি এমনি এমনি নেই, আমি আসছি। রাজু এরপর একটু ব্যস্ত হয়ে বলল, চৈতি এখানে আসলে তোমাকে রাখা খুব সহজ হবে না। তোমার আমাকে রাখতে হবে কে বলেছে? আমি নিজেই ম্যানেজ করে নেব। বাথরুমের অবস্থাও খুব খারাপ। তোমার ধারণা আমি আমার জীবনটা এক বাথরুম থেকে অন্য বাথরুমে কাটিয়ে দিই? না তা না। তাহলে প্রস্তুত হও, আমি আসছি। সত্যি সত্যি? রাজু বলল, থ্যাংক ইউ চৈতি, আমি তোমাকে খুব মিস করছি। চৈতি কিছু একটা বলতে গিয়ে থেমে গেল, তারপর খুব সাবধানে একটা নিঃশ্বাস ফেলল। রাজু চৈতির জন্য অপেক্ষা করতে থাকে। সে তখনও জানত না তার কাছে একটা লঞ্চ ভাড়া করে আসছে কোরাইশি, একই সাথে আসছে নীরা তার ছোট ছেলেটিকে নিয়ে। যারা আসছিল তারা কেউ জানত না ঠিক তখন বঙ্গোপসাগরের বহুদূরে একটা নিম্নচাপের জন্ম হয়েছে, কেউ জানত না কয়েকদিনের মাঝেই সেটা একটা পরিপূর্ণ ঘূর্ণিঝড় হয়ে ধেয়ে আসবে তাদের কাছে। চৈতি নৌকার ছইটা ধরে দাঁড়িয়েছিল, ঝকমকে সাদা একটা লঞ্চ নদীর ঘাটে বাঁধা। নৌকাটা তার পাশ দিয়ে বেয়ে নিয়ে গেল নৌকার মাঝি। লঞ্চের ডেকে চোখে কালো চশমা পরা একজন মানুষ দাঁড়িয়েছিল। চোখে কালো চশমা পরলে একজন মানুষ কোন দিকে তাকিয়ে আছে বোঝা যায় না, কিন্তু চৈতির কেন জানি মনে হল মানুষটি চোখের কোনা দিয়ে তাকিয়ে লক্ষ্য করছে। চৈতি বলল, কি সুন্দর লঞ্চ, রে আপা। মাঝি বলল, দুদিন থেকে এখানে দাঁড়ায় আছে, লড়ে সরে না। দুদিন থেকে দাঁড়িয়ে আছে? যে আপা, খুবই সন্দেহজনক কাজ করবার। কেন খুবই সন্দেহজনক? কেন, কি করে? কিছুই করে না, সেটাই তো সন্দেহজনক। চৈতি হেসে ফেলে বলল, ভালোই বলেছেন, কিছুই করে না, সেটাই হচ্ছে সন্দেহজনক। নৌকাটা থেমে থাকা লঞ্চটা পার হয়ে এগিয়ে যায়। চৈতি একেবারে পেছন দিয়ে ফিরে তাকাল, কালো চশমা পরা মানুষটা এখনো ঠিক একইভাবে দাঁড়িয়ে আছে। চৈতির ভেতরে কেমন যেন অস্বস্তি হয়, মনে হয় মানুষটার তীক্ষ্ণ দৃষ্টি তাকেই দেখছে। চৈতির ধারণা ভুল নয়, প্রায়শই তার ভাড়া করা লঞ্চে দুদিন আগে এখানে চলে এসেছে। নীরা যদি তার বাচ্চাটিকে নিয়ে আসে তাহলে তাকে দিয়ে এদিক দিয়ে আসতে হবে, প্রায়শই তাই অপেক্ষা করছে। এখানে দাঁড়িয়ে এসে তীক্ষ্ণ দৃষ্টিতে আসলে চৈতিকে দেখছিল। তার চোখে এক ধরনের লালসা ছিল, লালসা ছাড়া অন্য কোনো দৃষ্টিতে সে কখনোই কোনো মেয়ের দিকে তাকায়নি, তাকাতে জানে না, কালো চশমা দিয়েও তার সে দৃষ্টিকে সে ঠেকে রাখতে পারে না। নদীর ঘাটে রাজু দাঁড়িয়েছিল। চৈতির নৌকাটা থামার পর সে একটু নিচে নেমে আসে। মাঝি চৈতির হাত ধরে সাবধানে নামাবার চেষ্টা করল, তারপরও তার পায়ে একটু কাদা লেগে যায়। মাঝি সেজন্য একটু অপ্রস্তুত দেখায়, যেন নদী নদীর ঘাট কাদা পানে সবকিছুর জন্য সেই দায়ী। রাজু আর চৈতি একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে, দুইজন একজন আরেকজনকে দেখে কেমন জানি একটু লজ্জা পেয়ে যায়। রাজু বলল, তুই ঠিক আগের মতোই আছিস চৈতি। চৈতি পাঠানেরে বলল, তুই না বল তুমি, তুমি বলতে হবে? হ্যাঁ। রাজু একটু হাসলো, বলল, তুমি ঠিক আগের মতোই আছো চৈতি। তুমিও। চৈতি একটু হেসে যোগ করল, গোফটা ছাড়া তোমাকে গোফে রাখার গোফ রাখার বুদ্ধিটা কে দিয়েছে? আমাদের দাড়ি গোফ হচ্ছে সিজনাল, আসে যায়, এর জন্য বাইরের কারো বুদ্ধির দরকার হয় না। এখন যেটা আছে সেটা কি আসছে না যাচ্ছে? আপাতত আসছে। চৈতি অকারণে হি হি করে হাসল এবং চৈতিকে হাসতে দেখে রাজুরও রাজুও হেসে ফেলল। রাজু চৈতির ব্যাগটা হাতে তুলে নিয়ে বলল, চলো যাই, একটু হাঁটতে হবে। কিন্তু
আমি হাঁটতে পারি, রোদ না থাকলে আমি যত দূর ইচ্ছা তত দূর হাঁটতে পারি। রাজু আকাশের দিকে তাকাল, হঠাৎ করে তার মুখে একটা দুশ্চিন্তার ছাপ পড়ে। সে চিন্তিত গলায় বলে, হঠাৎ করে রোদ নাই হয়ে গেছে, আকাশে মেঘের নিশানাটা খুব ভালো মনে হচ্ছে না। কেন? মনে হচ্ছে কোথাও একটা নিম্নচাপ হয়েছে, আবার না একটা ঝড় আসে, ঘূর্ণিঝড়। চৈতি কোনো কথা না বলে রাজুর পাশাপাশি হাঁটে। যখন একসাথে লেখাপড়া করেছে তখন রাজু ছিল সহপাঠী, বাচ্চা একটা ছেলে। এখন রাজু আর বাচ্চা ছেলে না, রীতিমতো একজন মানুষ, পুরুষ মানুষ। তার গোফটাকে নিয়ে সে ঠাট্টা করেছে সত্যি, কিন্তু আসলে খুব মানিয়েছে এই গোফে। পৃথিবীতে খুব কম মানুষই আছে যাদেরকে গোফে মানায়। ঠিক এরকম সময় বড় একটা জাহাজের ডেকে নীরা আর বাপ্পি বসেছিল। নদীর ঠান্ডা বাতাসে দুজনেরই চুল উঠছে। বাপ্পি এক ধরনের বিস্ময় নিয়ে নদীর দিকে তাকিয়েছিল। সে আগে কখনো নদী দেখেনি, এত বড় একটা নদী দেখে তার বিস্ময়ের সীমা নেই। নদী থেকেও তার বিচিত্র মনে হয় নৌকাগুলো, কত বিচিত্র রকম নৌকা, তার মাঝে কত বিচিত্র মানুষ বসে আছে। বিশাল একটা নদী ঠিক মাঝখানে ছোট্ট একটা নৌকা, নদীর বিশাল ঢেউয়ে সেটা দুলছে, তার মাঝখানে একজন মানুষ নদীতে জাল ফেলছে। মানুষটার সাহস দেখে বাপ অবাক হয়ে থাকতে থাকে। ধীরে ধীরে সন্ধ্যা কমিয়ে এল। জাহাজের খাবার খেতে পারবে না জেনে মীরা কিছু স্যান্ডউইচ নিয়ে এসেছিল। টেবিলে বসে দুজনে মিলে সেটা খেয়ে আবার ডেকে এসে বসে। দিনের আলোতে বিশাল নদীটাকে লেগেছিল একরকম, অন্ধকার নেমে যাওয়ার পর সেই নদীটাকেই আবার সম্পূর্ণ অন্যরকম মনে হতে থাকে। বাপ্পি ডেকের পাশে একটা চেয়ারে চুপচাপ বসে নদীর দিকে তাকিয়ে থাকে। রাত্রিবেলা যখন স্টিমারের সবাই শুয়ে পড়েছে তখন বাপ্পি ডেকের পাশে বসে রইল। মীরা ডাকল, বলল, বাপ্পি আয় ঘুমাবি। আমার ঘুম আসছে না আম্মু, আমি একটু বসে দেখি। অন্ধকারে তুই কি দেখছিস? অন্ধকারেও দেখা যায় আম্মু, নদীর বাতাস খুব ঠান্ডা, কিন্তু আমার ঠান্ডা লাগে না। মীরা কোনো কথা বলল না, সে আগেও লক্ষ্য করেছে বাপ্পির ঠান্ডা লাগে না। প্রচন্ড শীতেও সে একটা শার্ট পরে থাকতে পারে। বাপ্পির ভেতরে যাবে না শুনে মীরা তখন তার পাশে এসে দাঁড়াল। দুজনে বিশাল নদীর দিকে চুপচাপ তাকিয়ে রইল। হঠাৎ করে মীরা এক ধরনের ডানা ঝাপটানের শব্দ শুনতে পেল। কিছু বোঝার আগেই সে অবাক হয়ে দেখতে পায় অসংখ্য বাদুর উড়ে আসছে। কাছাকাছি এসে বাদুরগুলো তাদের ঘিরে উঠতে থাকে। এত কাছ দিয়ে সেগুলো উড়ে যেতে থাকে যে মীরা স্পষ্ট তাদের কুতকুতো চোখ আর ধারালো দাঁতগুলো দেখতে পেল। মীরা একটা হ্যাচকার টানে বাপ্পিকে টেনে নিয়ে ছুটে নিজেদের কেবিনের ভেতর ঢুকে গেল। পেছনে পেছনে বাদুরগুলো উড়ে আসতে থাকে। দরজার ভেতর দিয়ে কয়েকটা বাদুর কেবিনের ভেতর ঢুকে যায়। ছোট্ট কেবিনের ভেতর বাদুরগুলোর ডানা ঝাপটিয়ে উঠতে থাকে। কর্কশ স্বরে চিৎকার করে হঠাৎ একটা বাপ্পির উপর ছাপিয়ে পড়ে। মীরা একটা কাপড় দিয়ে খপ করে বাদুরটাকে ধরার চেষ্টা করল। বাদুরটা তখন বাপ্পিকে ছেড়ে আবার উঠতে শুরু করে। কর্কশ শব্দ করে ডানা ঝাপটাতে ঝাপটাতে বাদুরগুলো ছোট কেবিনটার ভেতর উঠতে থাকে। মীরা এক ধরনের হিংস্র উন্মুক্ত পায়ে বাদুরগুলোকে কাপড় দিয়ে মারতে থাকে। ঠিক তখন দরজা একটু ফাঁক হয়ে গেল আর বাদুরগুলো কর্কশ শব্দ করতে করতে বাইরে হয়ে গেল। মীরা দরজা বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিতে নিতে তার বিছানায় এসে বসল। বাপ্পি খানিকটা ভয় এবং খানিকটা বিস্ময় নিয়ে মীরার দিকে তাকিয়ে রইল। মীরা জিজ্ঞেস করল, বাদুরটা তোকে কামড়িয়েছে? না, মুখ কামড়াতে পারেনি। ঠিক তো? ঠিক, অনেক বাঁচা বেঁচে গিয়েছি। কেন আম্মু? এই বাদুর অসম্ভব বিষাক্ত, মনে হয় র্যাবিট, কামড় দিলেই সর্বনাশ। বাপ্পি নিজের শরীরের দিকে তাকিয়ে বলল, এখানে হঠাৎ করে বাদুর কেমন করে এসেছে আম্মু? এগুলো বাদুর নয়, এগুলো কি আমি জানি না, আসলে আমাদের খোঁজ নিতে এসেছে। খোঁজ নিতে এসেছে? হ্যাঁ। মীরার মুখে হঠাৎ গভীর দুশ্চিন্তার একটা ছাপ পড়ল। সে বাপ্পিকে নিজের কাছে টেনে এনে বলল, বাপ্পি শোন। কি আম্মু? তোকে বলেছিলাম না খুব খারাপ কিছু মানুষ তোকে আর আমাকে খুঁজছে? আপনি ভয় পাওয়া গলায় বলল, হ্যাঁ আম্মু বলেছিলেন। আমি ভেবেছিলাম আমি তাদের ফাঁকি দিয়ে চলে এসেছি, এখন বুঝতে পারছি যে আসলে আসতে পারিনি। সেই খারাপ মানুষগুলো আসলে আমাদের খোঁজ পেয়ে গেছে, তারা এখন আমাদের জন্য অপেক্ষা করছে। কেন অপেক্ষা করছে আম্মু? সেটা আমি তোকে বোঝাতে পারব না, শুধু জেনে রাখ তোরা তাকে দিয়ে খুব ভয়ঙ্কর একটা জিনিস করাতে চায়। তাহলে এখন কি হবে আম্মু? আমাদেরকে রক্ষা করতে পারে যে মানুষটি, সে মানুষটার নাম রাজু। নামটা মনে থাকবে? মনে থাকবে, বল দেখি একবার। রাজু, চমৎকার। আমরা এখন রাজুর কাছে যাচ্ছি। রাজু নামের সে মানুষটা ছাড়া পৃথিবীতে আর কেউ আমাদের রক্ষা করতে পারবে না, কাজেই আমাদের তার কাছে যেতেই হবে, যে হবে হোক যেতেই হবে। বুঝেছিস? বুঝেছি। যদি আমার কিছু হয় তুই কিন্তু থামবি না। তোমার কি হবে যাই হোক তুই কিন্তু থামবি না, তুই কিন্তু ছুটে যাবি, ছুটে ছুটে রাজুর কাছে যাবি। আমি কোন দিকে ছুটে যাব, কোন দিকে যেতে পারি আমি তোকে বলে দেব। রাজুকে আমি কেমন করে চিনব সেটাও আমি বলে দিব। বাপ্পি মাথা নাড়ল, বলল, ঠিক আছে আম্মু। মীরা কিছুক্ষণ চুপ করে থেকে বাপ্পির দিকে এক দৃষ্টি তাকিয়ে রইল। বাপ্পি একটু অস্বস্তি বোধ করে, বলে, তুমি এভাবে তাকিয়ে আছো কেন আম্মু? তোকে দেখছি। কি দেখছ? বাপ্পি একটু হাসার চেষ্টা করে, তুমি আমাকে আগে দেখনি? যতটুকু দেখা উচিত ছিল ততটুকু দেখিনি। মীরা একটা বড় নিঃশ্বাস নিয়ে বলল, বাপ্পি, বাবা আমার, কি আম্মু, তুই আমাকে ক্ষমা করে দিবি? কি বলছো আম্মু? আমিও আসলে খুব খারাপ একজন মানুষ ছিলাম, খুব খুব খারাপ। না আম্মু, তুমি মোটেও খারাপ না। মীরার হঠাৎ গলা ধরে আসে, তার চোখে একটু পানি চলে আসে। সারা জীবনে এর আগে কখনোই তার চোখে পানি আসেনি। চোখে পানি এলে কেমন লাগে মীরা আগে কখনোই জানতে পারেনি। শাড়ির কোনা দিয়ে সে চোখ মুছে বলল, বাপ্পি শোনা আমার, তোর উপর যে এখন এত বড় বিপদ সেটার জন্য কিন্তু আমি দায়ী, আমি তোর এত বড় সর্বনাশ করেছি। বাপ্পি মাথা নড়ল, বলল, না আম্মু, তুমি মোটেও সর্বনাশ করনি, করেছি। তাই এখন চেষ্টা করছি তোকে রক্ষা করতে। তুমি এভাবে কথা বলো না আম্মু। বাপ্পি মীরার কাছে গিয়ে হাত ধরে বলল, তুমি এভাবে কথা বললে আমার খুব খারাপ লাগে। মীরা দুই হাত দিয়ে বাপ্পিকে টেনে নিজের বুক শক্ত করে চেপে ধরে ফিসফিস করে বলল, বাপ্পি শোনা আমার, বাবা আমার, তোকে আমি কত কষ্ট দিয়েছি। না আম্মু, কষ্ট দাম দিয়েছি? আমি আসলে খুবই বোকা ছিলাম, তা না হলে তোর মতন এরকম সোনার ছেলেকে কে কষ্ট দেয়? আমি যদি পারতাম তাহলে আমার বাকি জীবনটা তোকে এভাবে বুকে চেপে রাখতাম। মীরা গভীর মমতায় বাপ্পিকে বুকে চেপে ধরে বলল, ঠিক এভাবে। বাপ্পি মায়ের বুকে মাথা গুঁজে বসে থাকে, তার বুকের ভেতর থেকে সব ভয় আতঙ্ক আর দুশ্চিন্তা দূর হয়ে যায়। গভীর রাতে বাপ্পির ঘুম ভেঙে গেল, খটখট করে একটা শব্দ হচ্ছে, মনে হচ্ছে খুব কাছ থেকে শব্দটা আসছে। বাপ্পি নিজের বিছানায় বসে সাবধানে তার জানালার কাছে এগিয়ে যায়। জানালার পর্দাটা টেনে সরাতেই দেখল সেখানে একটা কুচ্ছে মুখটা মানুষের মতোই, কিন্তু পুরোপুরি মানুষের নয়। উঁচু কপাল, গভীর গর্তের মাঝে দুটি কুচকুচ চোখ, থ্যাবড়া নাক, বড় একটা মুখ, ধারালো দাঁতের ফাঁকে লক লক একটা চিপ। বাপ্পিকে দেখি প্রাণীটা লাফ দিয়ে সরে যায়। বাপ্পি দেখে তার শরীরে কোনো কাপড় নেই, সারা শরীর বড় বড় লোমে ঢাকা। তার হাতে একটা কুড়াল, সেটা নিয়ে লাফাতে লাফাতে সে উপরের দিকে চলে যায়। একটু পরে কুড়াল দিয়ে ধাতব কিছুকে আঘাত করার বিকট শব্দ হতে থাকে। বাপ্পি কি করবে বুঝতে না পেরে চুপ করে বসে থাকে। আবার এক সময় ঘুমিয়ে পড়ল, তার ঘুম হল ছাড়া ছাড়া। ঘুমের মাঝে সে নানা রকম স্বপ্ন দেখল, মাঝে মাঝে তার ঘুম ভাঙে, তখন সে অনেক মানুষের কথাবার্তা শুনতে পেল। কে কথা বলছে, কি নিয়ে কথা বলছে সেটা বোঝার চেষ্টা করতে করতে বাপ্পি আবার ঘুমিয়ে গেল। ভোরবেলা মীরা বাপ্পিকে ঘুম থেকে ডেকে তুলল। বাপ্পি জানতে চাইল, আমরা কি এসে গেছি আম্মু? হ্যাঁ বাবা, এখানে নামতে হবে, বাকিটা নৌকায় যেতে হবে। নৌকায়? হ্যাঁ, সেখানে জাহাজ যায় না? ও। মীরা তাদের ব্যাগ দুটো নিয়ে বের হল। বাপ্পি এদিক সেদিক তাকিয়ে হঠাৎ করে মাকে ডাকল, আম্মু। কি হল? কাল রাতে অনেক মানুষ চিৎকার করছিল কেন? মীরা চোখ বড় বড় করে বলল, রাতে জাহাজে অনেক বড় বিপদ হয়েছিল। কি বিপদ? জাহাজের যে স্টিয়ারিং হুইল থাকে সেটার সাথে যে চেন লাগানো ছিল সেই চেনটা কে জানি কেটে ফেলেছিল। কেটে ফেলেছিল? হ্যাঁ, সেই জন্য জাহাজটা কন্ট্রোল করতে পারছিল না, সোজা একটা চরে ধাক্কা দিতে যাচ্ছিল। সর্বনাশ! হ্যাঁ, সারাই খুব স্পার্ট, সে কিভাবে কিভাবে জানি দেহাসটাকে বাঁচিয়েছে, তারপর চেনটাকে মেরামত করেছে। বাপ্পি এক ধরনের বিস্ময় নিয়ে তার মায়ের দিকে তাকিয়ে রইল। মীরা জিজ্ঞেস করল, কি হয়েছে, তুমি জানো চেনটা কে কেটেছে? না জানি না, কেমন করে জানব? আমি জানি। তুই কেমন করে জানিস? আমি দেখেছি। তুই দেখেছিস? ট্রেনের পাখার উপর একটা মানুষ ছিল মনে আছে, কুড়াল দিয়ে পাখাটা কাটার চেষ্টা করছিল? হ্যাঁ, সেই মানুষটা আমি কাল রাতে দেখেছি। মীরা কোনো কথা না বলে বাপ্পির দিকে তাকিয়ে রইল। জাহাজ থেকে নামার সময় বাপ্পি আর মীরা যখন একটা মুরগির খাঁচার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে সবগুলো মুরগি আতঙ্কিত হয়ে ডাকতে শুরু করল। ভয় পেয়ে খাঁচার এক পাশে সরে গিয়ে এমনভাবে হুটুপুটি করতে থাকে যে মনে হতে থাকে ভয়ঙ্কর কিছু একটা তাদের আক্রমণ করছে। যেটিতে কয়েকটা নেড়ি কুকুর ছিল, মানুষের ফেলে যাওয়া খাবারের বাক্স কামড়া কামড়ি করে খাচ্ছে। বাপ্পি আর মীরা তাদের কাছাকাছি আসা মাত্রই কুকুরগুলো হঠাৎ আতঙ্কিত হয়ে পায়ের নিচে লেজ ঢুকিয়ে চিৎকার করতে করতে ছুটতে থাকে। নাই মীরা বাপ্পির দিকে তাকালো, তার মাঝে খুব একটা সূক্ষ্ম পরিবর্তন আসতে শুরু করেছে। চেহারা মাঝে এক ধরনের কাঠিন্য মারতে শুরু করেছে, চোখের নিচে কালি এবং জল জ্বলে চোখ। শুধু তাই নয়, তার শরীর থেকে এক ধরনের গন্ধ বেরোতে শুরু হয়েছে, ঝাঁঝালো অস্বস্তিকর একটা গন্ধ। মীরা বুকের ভেতর কাঁপুনি অনুভব করে। যদি সময় মতো তাকে রাজুর কাছে নিতে না পারে তাহলে কি হবে? জেটি থেকে বের হয়ে আবিষ্কার করল বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি, তার সাথে এক ধরনের ঝড়ো বাতাস। হঠাৎ করে আবহাওয়াটা এত খারাপ হয়ে গেল কেন কে জানে। ব্যাখাতে মীরা নদীর ঘাটের নৌকোগুলোর কাছে গিয়ে যায়। মাঝিরা ভেতর থেকে অলস ভঙ্গিতে বিড়ি সিগারেট খাচ্ছে। মীরার বাপ্পিকে দেখে খানিকটা কৌতূহল নিয়ে তাদের দিকে তাকালো। মীরা জিজ্ঞেস করল, আপনারা কেউ যাবেন? কোথায়? মীরা চরের নামটি বলা মাত্রই মাঝিরা প্রায় একসাথে মাথা নাড়ল, বলল, জি না, এই আবহাওয়াতে ওইখানে যাওয়ার কোনো উপায় নেই। কেন উপায় নেই? বয়স্ক একজন বলল, গাঙ্গের অবস্থাটা দেখেন না, ঝড় আসতেছে, এর মাঝে দুই নম্বর বিপদ সংকট হয়ে গেছে। তাই নাকি? ঘূর্ণিঝড় আসছে? যে, কিন্তু ঘূর্ণিঝড় আসুক, টর্নেডো আসুক আর সুনামি আসুক, আমাকে যেতেই হবে। কেন? বলতে পারেন জীবন মরণ সমস্যা। বলেন কে যাবেন? আপনাদের যত ভাড়া তার ডাবল ভাড়া দেব। বৃদ্ধ মাঝি বলল, আবহাওয়ার মাঝে ডাবল কেন আপা, ডবলের ডবল দিলেও কেউ যাবে না। এরা ব্যাকুল হয়ে বলল, কিন্তু আমাকে যেতেই হবে। কেন? না গেলে আমার ছেলেটাকে আমি বাঁচাতে পারবো না, বিশ্বাস করেন। কি হয়েছে আপনার ছেলের? এরা ঠিক কি বলবে বুঝতে পারল না, ইতস্ত করে বলল, অসুখ, খুব ভয়ঙ্কর অসুখ। সেই অসুখের চিকিৎসা জানা আছে পৃথিবীর একমাত্র একটা লোকের, আমাদের সেই লোকের কাছে যেতে হবে, যেতেই হবে। মাঝিরা নিঃশব্দে তার দিকে তাকিয়ে রইল। মীরা বলল, যত টাকা চান তত টাকা দেব, তবু কোন একজন চলেন প্লিজ। এক কোনায় দাঁড়িয়ে থাকা কম বয়সী একটা মাঝি বলল, আসেন এইদিকে। মীরা রীতিমতো নৌকাটার দিকে ছুটে গেল। কৃতজ্ঞ গলায় বলল, থ্যাংক ইউ মাঝি ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যামিলিয়ান। বসুন নামের কম বয়সী শক্ত সমর্থ মাঝি দুজনকে নৌকায় তুলল, তার সাথে সাথেই তার নৌকাটা নিয়ে রওনা দিল। মহিলাটা বলেছে যত টাকা চায় তত টাকা দিবে, তার আসলেই টাকার দরকার। কোনোভাবে মহিলাকে তার ঠিকানায় পৌঁছে দিলেই সেই কর করে অনেকগুলো টাকা পেয়ে যাবে। তার চেয়ে বড় কথা, মহিলাটা বিপদে পড়েছে। তার বাবা মরার সময় বলেছিল, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করিস, সে না হয় একটু সাহায্য করল। ছাগলের কাটা মাথাটার উপর একটা জবা ফুল রেখে ওরা এসে এক পা পিছিয়ে এল। পাথরের একটা বাটিতে ধূপ পড়ছে, সামনের দেয়ালে অনেকটা গ্রাফিতির মতো করে কিছু নকশা আঁকা রয়েছে, মেঝেতে নকশা আঁকা। লাল রঙের জবা ফুল পুরো হল ঘরটাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। ঘরের কোনায় একটা ছোট সাউন্ড সিস্টেমে ল্যাটিন ভাষায় কিছু দুর্বোধ্য মন্ত্র জপ করা হচ্ছে। কড়াইশি একটা কালো আলখেল্লা পরে ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে। সে চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, হে অন্ধকার জগতের প্রভু, তোমার প্রতি আমার অভিনন্দন, আমার সমস্ত কিছু তোমার প্রতিনিধিত্ব। আমি তোমার কাছে আমার আত্মসমর্পণ করেছি, তার বিনিময়ে তুমি আমাকে তোমার শক্তির অংশীদার করেছ, তোমার প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। আমাকে তোমার শক্তির অংশীদার করো, আমি তোমার আনুগত্য গ্রহণ করি। এরপর সে বিড়বিড় করে কিছু ল্যাটিন মন্ত্র আওড়ায়। মন্ত্রগুলো শেষ করে সে চোখ খুলে তাকিয়ে শক্তির অংশীদার করো, আমি তোমার আনুগত্য গ্রহণ করি এভাবে বলতেই থাকে। এরপর বলে, শক্তি দাও আমাকে, শক্তি দাও প্রভু, জীবিতর শরীর থেকে প্রাণ নির্গত করার শক্তি দাও, মৃতর শরীরে প্রাণ সঞ্চার করার শক্তি দাও প্রভু, তোমার শক্তির একটা নিদর্শন আমাকে প্রদর্শন করো, প্রদর্শন করো প্রভু। কড়াইশি তীব্র মনোযোগ দিয়ে ছাগলের কাটা মাথার দিকে তাকিয়ে রইল এবং হঠাৎ করে ঘরের মাঝে একটা কটু গন্ধ ছড়িয়ে পড়ল। আলোগুলো দপ দপ করে নিভে যায়। শুধু বড় বড় কয়েকটা মোমবাতি জ্বলতে থাকে। সেই মোমবাতির লালচে আলোতে দেখা যায় ছাগলের কাটা মাথাটি খুব ধীরে ধীরে তার মুখটি হা করে কালো জিভটা বের করেছে। জিভটা ধীরে ধীরে নড়ছে। ছাগলের চোখ দুটিতে প্রাণের সঞ্চার হয়, যেগুলো স্থির দৃষ্টিতে প্রয়াসীর দিকে তাকিয়ে থাকে। সেই চোখের দৃষ্টি তীব্র এবং ভয়ঙ্কর। কড়াইশি বিড়বিড় করে বলল, আমাকে তোমার শক্তির অংশীদার করার জন্য কৃতজ্ঞ। প্রভু, তোমার প্রতি আমি কৃতজ্ঞ। মৃতর শরীরে প্রাণ সঞ্চার করার জন্য কৃতজ্ঞ। তোমাকে আমি কথা দিচ্ছি প্রভু, আমি মৃতদের জগতে তোমার প্রভুত্ব ছড়িয়ে দেব। অন্ধকার জগতের প্রাণীদের ডেকে আনব। তোমার আনুগত্যের কাছে মাথা নিচু করব। আমাদের সকলের আত্মা তোমার কাছে সমর্পণ করব। তার বিনিময়ে তুমি শুধু শক্তি দাও, শক্তি দাও, শক্তি দাও। কড়াইশি মাথা নিচু করে মেঝেতে উন্মাদের মতো আঘাত করতে থাকে। ঘর থেকে কড়াইশি যখন বের হয়ে আসে তখন তার চোখ টকটকে লাল। রেলিং এর কাছাকাছি লঞ্চের সারেং দাঁড়িয়েছিল। কড়াইশিকে দেখে একটু এগিয়ে এসে বলল, স্যার একটা জরুরি কথা ছিল স্যার। কি কথা? আবহাওয়া তো খুব খারাপ, 2 নম্বর বিপদ সংকেত দিয়েছে, সংকেত আরো বাড়বে, একটা সাইক্লোন আসছে। জানি, এখানে থাকা নিরাপদ না, আমাদের সরে যেতে হবে। কড়াইশি মাথা নাড়ল, বলল, না সরে যাওয়া যাবে না। সাইক্লোন যদি এদিকে আসে এই লঞ্চ উড়িয়ে নিয়ে যাবে স্যার, নিলে নিবে। আমি লঞ্চের সারে, লঞ্চের ভালো মন্দ আমাকে দেখতে হয় স্যার, মালিক দায়িত্বটা আমাকে দিয়েছে। আমি তোমার মালিককে টাকা দিয়ে লঞ্চ ভাড়া করেছি, এখন আমি মালিক, এখন আমি তোমাকে দায়িত্ব দিয়েছি। লঞ্চে আরো যারা আছে তারা কেউ এই ঝড়ের মাঝখানে থাকতে পারছে না। কড়াইশি কিছুক্ষণ স্থির দৃষ্টিতে সারেনের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, তোমার সব লোকজনদেরকে ডাকো। ডাকবো? হ্যাঁ, এখন? হ্যাঁ। কিছুক্ষণের মাঝেই সারেং সবাইকে ডেকে নিয়ে এলো। মানুষগুলো দুশ্চিন্ত মুখে কড়াইশির সামনে এসে দাঁড়াল। গত কয়েকদিন থেকে তারা এই মানুষটিকে দেখছে, মানুষটাকে তারা কখনো বুঝে উঠতে পারেনি। এই ভোরবেলা এরকম এক কালো একটা আলখেল্লা পড়া অবস্থায় মানুষটাকে একই সাথে বিচিত্র এবং ভয়ঙ্কর দেখা। কড়াইশি শীতল কণ্ঠে বলল, সারেং বলেছে তোমরা এখানে থাকতে চাইছ না, কথাটা কি সত্যি? মানুষগুলো চুপ করে দাঁড়িয়ে থাকে। একজন মাথা নেড়ে বলল, জি স্যার, আবহাওয়া খুব খারাপ, এখন যদি না যাই পরে যেতে পারব না। না পারলে নাই, কিন্তু আমি এখন যেতে পারবো না। কড়াইশি কঠিন গলায় বলল, আমি এখানেই একটা কাজ করতে এসেছি, সেই কাজ শেষ না করে যাওয়া যাবে না। কিন্তু স্যার, কড়াইশি কঠিন গলায় বলল, আমি কোনো কথা শুনতে চাই না। মানুষটা আবার চেষ্টা করল, কিন্তু স্যার, চুপ করো তুমি। কড়াইশি থমকে উঠে বলল, একটা কথাও না। মানুষটি দুর্বিনীত কণ্ঠে বলল, এটা যুক্তির কথা হল না স্যার, গেল বার ঘূর্ণিঝড়ের সময়। চুপ! কড়াইশি হিংস্র গলায় বলল, চুপ! হঠাৎ করে মানুষটার কথা বন্ধ হয়ে যায়। সবাই অবাক হয়ে দেখল মানুষটার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, কিন্তু গলা দিয়ে একটা শব্দ বের হচ্ছে না। সে থরথর করে কাঁপতে থাকে, মুখ হা করে নিঃশ্বাস নেওয়ার জন্য। কড়াইশি তার হাত তুলে মানুষটার প্রতি ইঙ্গিত করতেই সে ছিটকে উপরে উঠে পেছনের দেয়ালে আঘাত করল। মানুষটা অবিশ্বাসের দৃষ্টিতে কড়াইশির দিকে তাকিয়ে থাকে। তার গলা দিয়ে হঠাৎ এক ঝলক রক্ত বের হয়ে গেল, বুকের তাপও সে রক্ত থেকে লাল হয়ে যায়। কড়াইশি এবার অন্য সবার দিকে তাকাল, তারপর হিংস্র গলায় বলল, আর কেউ? কেউ কোনো কথা বলল না। কড়াইশি শীতল গলায় বলল, যদি আমার কথার অবাধ্য হও তোমাদের অবস্থা কি হতে পারে দেখিয়ে রাখলাম, বুঝেছ? সবাই মাথা নাড়ল। কড়াইশি বলল, যাও কাজে যাও। মানুষগুলো একজন একজন করে সরে যায়। রক্তে ভেজা মানুষটা শূন্য দৃষ্টিতে কড়াইশির দিকে তাকিয়ে থাকে, কেউ তাকে নিয়ে যাওয়ার সাহস পেল না। বাইরে তখন গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে, হঠাৎ হঠাৎ ঝড়ো বাতাস বইছে, আকাশে ধূসর এক ধরনের রং, কেমন যেন থমথমে হয়ে আসছে চারদিক। কালো রঙের একটা পাখি কর্কশ শব্দ করতে করতে লঞ্চটাকে ঘিরে উঠতে থাকে। কড়াইশি ফিসফিস করে বলল, আসছি, আমি আসছি। নৌকাটা ঢেউয়ের ধাক্কায় মাঝে মাঝে বিপজ্জনকভাবে তুলে উঠছে। ওষির মাঝি সাবধানে নৌকাটাকে স্থির রেখে এগিয়ে যাবার চেষ্টা করছে। বৃষ্টিতে তার সারা শরীর ভিজে গেছে, মাথায় গামছাটা বেঁধে রেখেছে। একটু পরপর সে গামছা দিয়ে তার মুখটা মুছে নিচ্ছে। এরকম আবহাওয়ায় তার নৌকা নিয়ে বের হওয়া ঠিক হয় নাই, কিন্তু মহিলাটার কথা শুনে সে না এসে পারেনি। তার টাকার দরকার সেটা সত্যি, কিন্তু মহিলাটার গলার স্বরে কিছু একটা ছিল, মনে হচ্ছিল আসলেই খুব একটা বিপদে পড়েছে। বিপদে পড়লে মানুষকে সাহায্য করতে হয়, পশুর মালিক সেটাই করার চেষ্টা করছে। নৌকাটা সামনে নেওয়ার চেষ্টা করছে, ছোঁয়ের ভেতরে মহিলাটা তার বাচ্চাটাকে নিয়ে বসে আছে। এরকম বিপজ্জনক একটা অবস্থায় তাদের যেটুকু ভয় পাওয়ার কথা তারা সেরকম ভয় পেয়েছে বলে মনে হয় না। মহিলাটি শুধু মাঝে মাঝে মাথা বের করে জানতে চেয়েছে আর কত দূর বাকি। বসির মাঝে বলেছে আরো ঘন্টাখানেক যেতে হবে। ওদের যে অবস্থা তার মনে হচ্ছে হয়তো ঘন্টাখানেক থেকে বেশি সময় নেবে। যদিও নৌকাটার কিছু একটা হয়ে যায় তাহলে অন্য কথা, মহিলাটা কিংবা তার বাচ্চাটা সাঁতার জানে কিনা কে জানে। চৈতির জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল, বৃষ্টির ছাঁচ একটু বেড়েছে, আকাশে মেঘের রংটি দেখতে দেখতে পাল্টে গিয়েছে, এখন কেমন যেন কালচে রং। দেখে এক ধরনের আতঙ্ক হয়। কিছুক্ষণ আগে রাজু বের হয়ে গেছে, এখনো ফিরে আসেনি, কোথায় গিয়েছে কে জানে। চৈতির কাছে পুরো ব্যাপারটা একটা অবাস্তব মনে হয়। মাত্র কয়েকদিন আগে এসেছিল পৃথিবীর একেবারে উল্টো পৃষ্ঠায়। তার একজন অপদার্থ স্বামী ছিল, বাড়িঘর ছিল, আধুনিক জীবন ছিল। এখন সে দাঁড়িয়ে আছে মাটির একটা ঘরে, ছোট্ট একটা জানালা দিয়ে সে বাইরে তাকিয়ে দেখছে বৃষ্টিতে ফেলে একটা গ্রাম, কি আশ্চর্য। ঠিক এরকম সময় সে রাজুকে দেখতে পেল, মাথায় একটা ছাতা ধরে সে কাদামাটিতে পা ফেলে সাবধানে এগিয়ে আসছে। ঘরের দরজা খুলে সে ছাতাটা বন্ধ করে বাইরে রেখে ভেতরে এসে ঢুকল। চৈতি বলল, তুমি একেবারে ভিজে গেছ। হ্যাঁ, বাংলাদেশের বৃষ্টিতে শুকনো থাকার কোনো বুদ্ধি নেই, মাথাটা মুছে ফেললো পরে ঠান্ডা লেগে যাবে। রাজু বলল, এগুলো হচ্ছে মিথ, কুসংস্কার, সত্যি না, মাথা না মুছলেও আসলে ঠান্ডা লাগে না। এদেশে মানুষের ঘন্টার পর ঘন্টা পানিতে ভিজে তাদের কিছু হয় না, যার যেরকম অভ্যাস। মাছেদের কখনো ঠান্ডা লাগে না, নিউমোনিয়া হয় না, ছোট থাকতে স্কুলে বাগধারা পড়নি, ব্যাগের সর্দি। রাজু একটু ইতস্ত করে বলল, চৈতি কি হল, আমার খুব খারাপ লাগছে। কি জন্য? তোমাকে এভাবে হইচই করে ডাকিয়ে আনলাম, তো দেখো কি বাজে আবহাওয়া। তুমি বেশিরভাগ সময় ছোট একটা মাটির ঘরে বসে আছো। তুমি বাজে আবহাওয়া কেন বলছো? এটা মোটেও বাজে আবহাওয়া না, এটা একটা অন্যরকম আবহাওয়া। ঠিক আছে, তোমার যদি এই আবহাওয়া ভালো লাগে তাহলে ভালোই, উপভোগ করো। করছি, রাজু বলল, কিন্তু এখন অন্য একটা সমস্যা হচ্ছে। কি সমস্যা? খবর এসেছে সাইক্লোনটা ঠিক এদিকে এগিয়ে আসছে, তাই নাকি? হ্যাঁ, এই চরের সব মানুষকে উত্তরে সরে যেতে হবে, অর্ডার এসেছে। সত্যি? হ্যাঁ, মিলিটারির লোকজন বড় ট্রাম ট্রলার নিয়ে এসেছে, লোকজনকে নিয়ে যাচ্ছে। ইন্টারেস্টিং, আমাদেরও যেতে হবে। হ্যাঁ, কিন্তু রাজু হঠাৎ করে থেমে গেল। কিন্তু কি? আমি এখনই যেতে পারবো না, আমাকে এখানে আরো কিছু সময় থাকতে হবে। চৈতি একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? রাজু ইতস্ত করে বলল, আমি তোমাকে বোঝাতে পারবো না। চৈতি হাসার ভঙ্গি করে বলল, একটু চেষ্টা করে দেখো, হয়তো বুঝতে পারবো। আমাকে দেখে তোমার যত বোকা মনে হচ্ছে আমি আসলে তত বোকা না। রাজু একটু হাসল, বলল, আমি যে সেটা জানি, সেজন্য বলতে সাহস পাচ্ছি না। বলো। ঠিক আছে, বলছি। হঠাৎ করে রাজুর মুখটা গম্ভীর হয়ে যায়। সে কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, একটা ছোট বাচ্চা খুব বিপদে পড়েছে, তার সাহায্য দরকার, আমার কাছে আসছে সাহায্যের জন্য। কে ছোট বাচ্চাটা? আমি জানি না, কখন আসছে, কে নিয়ে আসছে সেটাও জানি না। চৈতি অবাক হয়ে বলল, বাচ্চাটা যে আসছে তুমি সেটা কেমন করে জানো? কে বলেছে তোমাকে? কেউ বলেনি, কিন্তু আমি জানি। রাজু একটু হাসার চেষ্টা করে বলল, তুমি তো জানো আমি তোমাকে বলেছিলাম আমি অনেক কিছু দেখি শুনি বুঝি, যেগুলো অন্যরা দেখে না শোনে না বোঝেও না। হ্যাঁ, বলেছিলে সেটা। এটা সেরকম, আমি যতবার চোখ বন্ধ করি ততবার দেখতে পাই সামনের এই মাটির রাস্তা দিয়ে একটা ছোট্ট বাচ্চা ছুটতে ছুটতে আসছে, বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছে। মাটির রাস্তায় দৌড়াতে গিয়ে সে বারবার পড়ে যাচ্ছে, আবার কোনো মতে উঠে দৌড়াচ্ছে। মাটি কাদা লেগে তার সারা শরীরে ভরে গেছে। বাচ্চাটার চোখে মুখে ভয়, আতঙ্ক, আর আর কি। আর বাচ্চাটার পেছনে রাজু আবার থেমে গেল। চৈতি জিজ্ঞেস করল, বাচ্চাটার পেছনে কি? দানব। দানব? হ্যাঁ, অসংখ্য দানব তাকে ধরে ফেলতে চাইছে, বাচ্চাটি চিৎকার করছে, রাজু রাজু তুমি কোথায়? চৈতি কোনো কথা না বলে নিঃশব্দে রাজুর দিকে তাকিয়ে রইল। তারপর বলল, তোমার ধারণা আসলে এটা ঘটবে? হ্যাঁ, আমি জানি একটা বাচ্চা আমার কাছে আসছে, তাকে না নিয়ে আমি এখান থেকে যেতে পারবো না। ঠিক আছে রাজু, আমিও থাকবো তোমার সাথে। তুমিও থাকবে? হ্যাঁ, তুমি যদি থাকতে পারো তাহলে আমি কেন পারবো না? তাছাড়া বাচ্চাটা যদি সাহায্য লাগে আমি সাহায্য করতে পারবো, আমি ছোট বাচ্চা খুব পছন্দ করি। রাজু বলল, কাজটা খুব বিপজ্জনক হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, যদি চলে যেতে না পারি রাতটা এখানে কাটাতে হবে। এখানে একটা সাইক্লোন শেল্টার তৈরি করা শুরু করেছিল, এখন শেষ হয়নি। আমরা সেখানে থাকতে পারি, বৃষ্টিতে ভিজে যাব, কিন্তু টাইডাল ওয়েভ থেকে বেঁচে যাব। চমৎকার একটা অ্যাডভেঞ্চার হবে, একটা অ্যাডভেঞ্চার হবে জানি, কিন্তু সেটা চমৎকার হবে কিনা বুঝতে পারছি না। অ্যাডভেঞ্চার মানেই চমৎকার, অ্যাডভেঞ্চার কখনো পচা হয় না। রাজু চোখের দিকে তাকিয়ে হঠাৎ আনমনা হয়ে যায়। সে নারী কণ্ঠের একটা হাহাকার শুনতে পায়। কেউ একজন বলছে, বাঁচাও বাঁচাও আমাদের বাঁচাও। কেউ বলছে, কাকে বাঁচাতে হবে, তার হাত থেকে বাঁচাবে। বসুর মাঝি নৌকাটা ধাক্কা দিয়ে ঘাটে লাগিয়ে দিয়ে বলল, পৌঁছে গেছি আপা। মীরা বলল, থ্যাংক ইউ। আপনি আমাদের না পৌঁছালে আমরা কোনোদিন পৌঁছাতে পারতাম না। আপনি খুব বড় একটা উপকার করেছেন। এখন কেমন করে যাবেন? ছাতা আছে? ছাতা লাগবে না, একটু একটু ভিজলে কোনো ক্ষতি হয়। মীরা তার ব্যাগ বের করে সেখান থেকে একতারা নোট বের করে বসুরের মাঝি বসুর মাঝির দিকে এগিয়ে দেয়। ম্যাম, বসুরের চোখ কপাল তুলে বলল, কত টাকা দিচ্ছেন? জানি না, আমার এখন আর টাকার দরকার নেই। ম্যাম, রাখেন। বসুর মাঝি হাত বাড়িয়ে টাকাগুলো নেয়। কত টাকা সেটা গোনার ইচ্ছা করছিল, কিন্তু সে গুনল না। জিজ্ঞেস করল, কোথায় যেতে হবে জানেন? মীরা জানে না, কিন্তু সেটা আর বলল না। মাথা নেড়ে বলল, সেটা জেনে যাব। মীরা রাজুর হাত ধরে তীরে নেমে আসে। কাদায় তাদের পা মাখামাখি হয়ে গেছে, কিন্তু এখন সেটা নিয়ে চিন্তা করার সময় নেই। ব্যাগটা ঘাড়ে ঝুলিয়ে একটা তোয়ালে মাথায় ধরে দুজন গ্রামের রাস্তায় ছুটতে থাকে। বৃষ্টির ছাটে কিছুক্ষণের মাঝেই দুজনে ভিজে চুপসে যায়। বড় একটা ছাকরা গাছ পার হতেই হঠাৎ করে তাদের পথ আঁকলে দাঁড়ালো একজন মানুষ। মীরা চোখ তুলে তাকালো। একটা রেনকোট পরা কোরাইশি দূরে দাঁড়িয়ে আছে। কোরাইশি চাপাসরে হাসার চেষ্টা করে বলল, ওয়েলকাম মীরা, লুসিফারের জগতে তোমাকে ওয়েলকাম। পথছড়ো কোরাইশি, আমি তোমার লিডার, তুমি আমাকে সম্মান করে কথা বলো। মীরা, তুমি আমার লিডার না, পথছড়ো। বাচ্চাটাকে আমার হাতে দাও, দিয়ে তুমি চলে যাও। তোমার নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে, তাই তুমি ভাবছ আমি তোমাকে আমার বাচ্চাটা দিয়ে দেব? আগে তো দিয়েছিলে, আগে আরো অনেক কিছু করেছি, আমি আর আগের মানুষ না, তুমি সেটা ভালো করে জানো। কোরাইশি তখন এক পা এগিয়ে আসে, বলে, দাও বাচ্চাটাকে দাও, সাহস থাকলে আমার কাছ থেকে নাও। কোরাইশি তখন এক পা এগিয়ে আসে। ব্যাপার ঘাড়ে ঝোলানো ব্যাগটা হঠাৎ করে কোরাইশির মুখে ছুড়ে মারল। কোরাইশি এরকম একটা ব্যাপারের জন্য প্রস্তুত ছিল না, তাল সামলাতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গেল। পড়ার সাথে সাথেই কোরাইশি আবার উঠে দাঁড়িয়েছে, কিন্তু তার মাঝে মীরা বাপ্পিকে ধাক্কা দিয়ে সামনে পাঠিয়ে দিয়ে চিৎকার করে বলল, দৌড়া বাপ্পি, দৌড়া। বাপ্পি তখন ছুটতে থাকে, তার মা বলছিল তাকে দৌড়াতে হবে, সে প্রাণপণে দৌড়ায়। কোরাইশি বাপ্পির পেছনে যেতে চাইছিল, কিন্তু মীরা তখন দুই হাত তুলে কোরাইশির পথ আগলে দাঁড়িয়েছে। কোরাইশি হুঙ্কার দিয়ে বলল, পথ ছাড়ো, ছাড়ব না। মীরা, আমি তোমাকে শেষ করে দেব, দাও সরে যাও, সরব না। কোরাইশির মুখটা হঠাৎ হিংস্র হয়ে ওঠে, তার দুই চোখ থেকে যেন আগুন বের হতে থাকে। সে দুই হাত তুলে মীরাকে ধরে ফেলার ভঙ্গি করে সাথে সাথে কোরাইশির শরীরে পুরো অশুভ শক্তি হঠাৎ করে যেন বিস্ফোরণের মতো বের হয়ে এলো। মীরার সমস্ত শরীর থরথর করে কাঁপতে থাকে। হঠাৎ সে ছিটকে উপরে উঠে যায়, তারপর নিচে আপসে পড়ে। মীরা কোনো মতে হামাগুড়ি দিয়ে আবার উঠে বসে, আবার কোরাইশির পথ আটকে দাঁড়ায়। কিছুতেই কোরাইশিকে বাপ্পির পেছনে যেতে দেবে না। কোরাইশি আবার এগিয়ে আসে, তার হাতটা সামনে এগিয়ে দিতেই মীরার মনে হলো অদৃশ্য কোনো হাত তার গলা থেকে ধরেছে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চায়। প্রাণপণে সে লোহার মতো অদৃশ্য হাত থেকে নিজেকে মুক্ত করতে চায়, পারে না। ছলকে ছলকে তার গলা দিয়ে রক্ত বের হয়ে আসে, কিন্তু তারপরও সে পথ ছাড়ে না। দুই হাত তুলে সে কোরাইশির পথ আটকে রাখে, চাপা গলায় বলে, তোমাকে আমি যেতে দেব না শয়তান। কোরাইশি হিংস্র মুখে এগিয়ে আসে, দুই হাত সামনে এগিয়ে দিতেই প্রচণ্ড যন্ত্রণায় সে ছটফট করতে থাকে। মুখ দিয়ে আবার কয়েক ঝলক রক্ত বের হয়ে আসে, তারপর সে টলতে টলতে নিচে পড়ে যায়। একদম মাথা তোলার চেষ্টা করল, পারল না। সে চোখ বন্ধ করে মনে মনে বলল, খোদা তুমি আমার বাচ্চাটাকে রক্ষা করো, আমি তোমাকে কোনোদিন ডাকিনি, তোমার কাছে কিচ্ছু চাইনি, আজকে চাইলাম খোদা, আর কোনোদিন চাইব না। মাটির সাথে মাথা লাগিয়ে মীরা শুয়ে পড়ল, তার শরীর নিথর এবং প্রাণহীন। সন্তানকে বাঁচাবার আর কোনো উপায় তার ছিল না, মীরা সেটা জানত, অনেকদিন থেকে জানত। চৈতি অবাক হয়ে দেখল বৃষ্টির পানিতে ছুটতে ছুটতে একটা শিশু আসছে। বৃষ্টিতে সারা শরীর ভিজে গেছে, শরীরে কাদা মাটি। শিশুটি চিৎকার করছে, রাজু রাজু তুমি কোথায়? ঠিক যেভাবে রাজু বলেছিল, আমার মায়ের কি হবে? রাজু ছুটে গেল, শিশুটিকে জাপটে ধরে এসে বুকে তুলে নেয়। শিশুটি অবাক হয়ে রাজুর দিকে তাকিয়ে বলল, তুমি রাজু? হ্যাঁ আমি রাজু, আমাকে বাঁচাও। আমি তোমাকে বাঁচাবো, আমার নাম বাপ্পি, আমি জানি। আমার মা? তোমার মা তোমাকে রক্ষা করেছেন বাপ্পি, বাপি হঠাৎ করে তার চোখ বন্ধ করল, সে জানে তার মানে। মাতাকে পৌঁছে দিয়ে চলে গেছে, সে তার শরীরে আর শক্তি খুঁজে পেল না। রাজু বাপ্পিকে ঘরে এনে বিছানায় শুয়ে দিল। চৈতি অবাক হয়ে বলল, আমি বাচ্চাটিকে দেখেছি। কোথায় দেখেছ? প্লেনে। সাধু তার মা ছিল। মা কোথায়? রাজু একটা নিঃশ্বাস ফেলে বলল, ঠিক জানি না, ধারণা করছি মারা গেছে। পুরো চরটা জনহীন, রাজু চৈতি আর বাপ্পি ছাড়া একটা মানুষও নেই। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, হঠাৎ করে বৃষ্টিটা থেমে গেছে। আকাশের মেঘগুলো জীবন্ত প্রাণীর মতো উঠছে, মাঝে মাঝে দমকা বাতাস, চারদিকে একটা থমথমে ভাব, মনে হয় ভয়ঙ্কর কিছু একটা ঘটবে। রাজু বলল, রাতে কি হয় জানি না, চল আমরা এখন সাইক্লোন শেল্টারে চলে যাই, তাই তার ওয়েভ শুরু হলে সব ভাসিয়ে নেবে। দরকার কয়েকটা জিনিস আমরা সঙ্গে করে নিয়ে যাই। হ্যাঁ নিচ্ছি। চৈতি একটা ব্যাগে কিছু জিনিসপত্র নিয়ে বাপ্পি হাত ধরে যখন ঘর থেকে বের হলো, তখন অন্ধকার নেমে এসেছে। বাইরে রাজু অপেক্ষা করছিল, বলল, চল। কত দূর? বেশি দূরে না, রাস্তাটা খারাপ, হাঁটতে কষ্ট হবে। তাতে সমস্যা নেই। পুরো পথটাতে তারা কোনো কথা বলল না, কেউ মুখে উচ্চারণ করছিল না, কিন্তু সবাই বুঝতে পারছিল কিছু একটা ঠিক নেই। কি ঠিক নেই তারা বুঝতে পারছিল না, তাদের মনে হচ্ছিল সাথে আরো কেউ আছে। তারা প্রায় স্পষ্ট পেছনে পায়ের শব্দ শুনতে পাচ্ছিল। চৈতি মাঝে মাঝেই ঘুরে ঘুরে পেছনে তাকিয়ে দেখেছে, কিন্তু কাউকে দেখতে পায়নি। হঠাৎ হঠাৎ মনে হয়েছে সব সব শব্দ করে কিছু একটা পাশ দিয়ে ছুটে যাচ্ছে। মাথা ঘুরে তাকিয়েছে, দেখেছে কিছুই নেই। মাথার উপর দিয়ে ডানা ঝাপটিয়ে একসাথে অনেকগুলো বাদুর কর্কশ শব্দ করে উড়ে যায়। গাছের ডালে বসে থাকা অনেকগুলো পাখি হঠাৎ তীক্ষ্ণ শব্দ করে চিৎকার করে উড়ে যেতে থাকে। মনে হতে থাকে বহুদূর থেকে একটা প্রাণী চিৎকার করে কাঁদছে। চৈতি শক্ত করে বাপ্পিকে ধরে রাখল। সে টের পায় তার হাতের মুঠোয় বাপ্পির ছোট হাতটা থরথর করে কাঁপছে। সাইক্লোন শেল্টারে কেউ কোনদিন ব্যবহার করেনি, তাই সেটা নানা রকম জঞ্জাল দিয়ে বোঝাই। বিপজ্জনক একটা সিঁড়ি দিয়ে তারা তিনজন উপরে উঠে যায়। শেল্টারের নানা জায়গায় নানা রকম পশু পাখি আশ্রয় নিয়েছিল, হঠাৎগুলো সেগুলো চিৎকার করতে করতে পালিয়ে গেল। রাজু জঞ্জাল পরিষ্কার করে তিনজনের বসার মতো একটা জায়গা বের করে নিল। উপরে খোলা আকাশ, যখন বৃষ্টি হবে তখন তাদেরকে বৃষ্টির হাত থেকে বাঁচাবার কিছুই নেই। একটা রাত কষ্ট করে থাকতে হবে। চৈতি একটা হেরিকেন জ্বালালো, হেরিকেনের আলোতে পুরো এলাকাটা কেমন যেন রহস্যময় হয়ে যায়। রাজু ফ্লাক্সে করে গরম দুধ নিয়ে এসেছিল, একটা মগে ঢেলে সে বাপ্পির দিকে এগিয়ে দিল। বাপ্পি মাথা নেড়ে বলল, সে খাবে না, তার খেতে ইচ্ছা করছে না। রাত গভীর হওয়ার সাথে সাথে ঝড় বেড়ে ওঠার কথা ছিল, কিন্তু হলো ঠিক তার উল্টো। ধীরে ধীরে বাতাস কমে এলো, মেঘ কেটে গেল এবং চারপাশে আশ্চর্য রকম নীরব হয়ে গেল। চৈতি অবাক হয়ে বলল, কি হয়েছে? চারপাশে তো নীরব কেন? মনে হয় একেবারে শেষ মুহূর্তে সাইক্লোনটা ঘুরে অন্যদিকে চলে গেছে। তা হয়তো গিয়েছে, কিন্তু কোনো শব্দ নেই কেন? গাছের পাতাও কেন উঠছে না? বুঝতে পারছি না। চৈতি বলল, মনে আছে গত রাতে কত ঝিঝি ডেকেছিল? কোথায় গিয়েছে ঝিঝি? রাজু চুপ করে রইল, সে উত্তরটা জানে কিন্তু চৈতিকে বলতে চাইল না। রাজু অনুভব করতে পারে তাদের চারপাশে ভয়ঙ্কর অশুভ কিছু অশরীরী ঘটছে। যখন এই অশুভ অশরীরা পোকামাকড়ের নিশ্চুপ হয়ে যায়, পোকামাকড়রা এদের দেখলে ভয়ে পালিয়ে যায়। এই এলাকায় এখন কোনো পশু পাখি নেই, পোকামাকড় নিশ্চুপ। গাছের পাতাও যেন বুঝতে পারে শব্দ করতে তারা ভয় পাচ্ছে। চৈতি হঠাৎ একটা নিঃশ্বাসের শব্দ শুনতে পায়। কেউ একজন টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছে, মনে হয় নিঃশ্বাস নিতে তার কষ্ট হচ্ছে, নিঃশ্বাসটা বুক থেকে বের হতে কষ্ট হচ্ছে। চৈতি ভয় পাওয়া গলায় বলল, কে? তুমি এদের চিনবে না চৈতি, তুমি শুধু ভয় পেও না। ভয় পাবো না? না, এরা হচ্ছে অশুভ শক্তি, এদের একমাত্র শক্তি হচ্ছে ভয়, আতঙ্ক। তোমাকে ভয় দেখাতে দেবে, কিন্তু তুমি ভয় পাবে না। তুমি ভয় পেলেই এরা আরো ভয় দেখাবে। চৈতি কাঁপা কাঁপা গলায় বলল, আমাদের কোনো ক্ষতি করতে পারবে না তো? চাইলে পারবে, খেপা পশুও তো মানুষের ক্ষতি করে, সেজন্য কি আমরা ভয় পেয়ে বসে থাকি না? আমরা মুখোমুখি হই, আমাদের মুখোমুখি হতে হবে। ভয় পাবে না, আমি আছি। চৈতি বলল, হ্যাঁ রাজু, তুমি আছো, তুমি আছো বলেই আমি শক্তি পাচ্ছি। ঠিক তখন কিছু মানুষের পায়ের শব্দ শুনতে পায়। শেল্টারের কাছাকাছি খানিকটা জমাট পাতা অন্ধকার নড়তে থাকে, চাপা গলায় মানুষের কণ্ঠস্বর শোনা যায়। চৈতি ফিসফিস করে বলল, কারা ওখানে? কারা? যারা বাপ্পিকে নিতে চায় তারা। কেন এসেছে? বাপ্পিকে নিতে এসেছে। কেমন করে নিতে? এখনো জানি না। হঠাৎ করে জমাট বাঁধা অন্ধকারের পাশে একটা ছোট আগুন জ্বলে উঠল। সেই আগুনের শিখায় তারা দেখল কালো আলখেল্লা পরা একজন দীর্ঘদেহী মানুষ দাঁড়িয়ে আছে। দূর থেকে মানুষটির চেহারা বোঝা যায় না, কিন্তু তারপরও তাকে দেখে কেমন যেন এক ধরনের আতঙ্ক হয়। মানুষটির সামনে আরো কয়েকজন, তাদের আকার আকৃতি ছোট, মানুষ না পশু সেটাও ভালো করে বোঝা যায় না। বিপথেই মানুষটা তার দুই হাত উপরে তুলে দুর্বোধ্য ভাষায় কি যেন বলতে থাকে। শুনে মনে হয় সে তীব্র ভাষায় কাউকে গালাগাল করছে। কণ্ঠস্বরটি তাদের চিনতে পারল, প্রায় অর্ধযুগ আগে সে এই কণ্ঠস্বরটি শুনেছিল, এখনো ভুলে যায়নি। কণ্ঠস্বরটি কোরাইশির। কোরাইশি এসেছে, আবার সে মুখোমুখি হবে কোরাইশির। কোরাইশি হঠাৎ করে থেমে যায়, তারপর আবার কথা বলতে থাকে। এবার তার গলার স্বর পরিবর্তিত হয়ে যায়, তীব্র গালাগালের বদলে এবার কাতর অনুনয় বিনিময়। প্রথমে সৃষ্টিকর্তাকে গালাগাল করেছে, এখন লুসিফারের অনুগ্রহ ভিক্ষা করছে। কিছুক্ষণের মাঝে তার গলার স্বর পাল্টে গেল এবং হঠাৎ করে মন্ত্রের মতো তালে তালে কিছু একটা বলতে থাকে। বহুদিন আগে সে এটা শুনেছিল। কোরাইশি ডাকছে, আয় 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 রে, আয় 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 রে। লুসিফারকে ডাকতে শুরু করেছে কোরাইশি। এখন কি আসে কি লুসিফার? রাজু হঠাৎ করে চৈতির আতঙ্কিত গলার স্বর শুনতে পেল। রাজু কি হয়েছে? বাপ্পি জানি কি রকম করছে? রাজু বাপ্পির উপর ঝুঁকে পড়ল। বাপ্পি মাথা নিচু করে আছে, তার সারা শরীর থরথর করে কাঁপছে। চৈতি শক্ত করে ধরে রাখল, ডাকল, বাপ্পি বাপ্পি কি হয়েছে, কি হয়েছে তোমার? বাপ্পি হঠাৎ করে মাথা তুলে তাকাল, সাথে সাথে চৈতি আতঙ্কে চিৎকার করে পেছনে সরে গেল। তার চোখ দুটো চলছে, ভেতর থেকে নীল এক ধরনের আলো বের হচ্ছে। কোরাইশি আর ছোট ছোট মানুষগুলো তখন তারে তারে নাচছে, নাচতে নাচতে চিৎকার করছে, আয় 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 রে, আয় 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 রে। বাপ্পির সারা শরীর কাঁপছে, কাঁপতে কাঁপতে সে তার একটা হাত উপরে তুলল। সেই হাতের আঙ্গুল থেকে চটচট করে লম্বা নখ বের হয়ে আসতে থাকে। বাইরে থেকে কোরাইশির গলার স্বর ভেসে আসে, লুসি লুসি লুসিফার, আয় 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 রে, লুসি লুসি লুসিফার, আয় 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 রে। বাপ্পি মুখ হা করে দিকটা বের করে খসখসে জান্তব গলায় বলল, আসছি আমি আসছি। রাজু খপ করে বাপ্পির হাত ধরে ফেলল, তীব্র গলায় বলল, না তুমি আসবে না। বাপ্পি এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আসব আমি আসব। না তুমি আসোনি, তুমি আসবে না, তুমি কখনো আসবে না। বাপ্পি হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, আমায় ডেকেছে আমি যাব। না তোমাকে ডাকে নাই, লুসিফারকে ডেকেছে। তুমি লুসিফার না, তুমি বাপ্পি, বাপ্পি। আমি বাপ্পি না, আমি বাপ্পি না। রাজু আবার বাপ্পিকে জাপতে ধরল, এক ছটকায় রাজুকে ছুঁড়ে ফেলে দিয়ে বাপ্পি সিঁড়ি দিয়ে নেমে যেতে থাকে। সে টলতে টলতে হাঁটছে, হাতগুলো দুলছে, মাথা নাড়ছে, মুখ দিয়ে হিংস্র একটা প্রাণীর মতো শব্দ বের হচ্ছে। পুরো এলাকাটাতে হঠাৎ একটা ভয়ঙ্কর দূষিত গন্ধ ছড়িয়ে পড়েছে। রাজু এবং রাজুর পিছু পিছু চৈতি ছুটে এলো। বাপ্পি টলতে টলতে এগিয়ে যায় এবং বাপ্পির আসতে দেখে কোরাইশি আর তাকে ঘিরে থাকা ছোট ছোট মানুষগুলো থেমে গেল। বাপ্পি ফিসফিস করে বলল, এসেছি আমি এসেছি। হঠাৎ মাটিতে মাথা ঠেকিয়ে বলল, প্রভু লুসিফার তোমাকে অভিবাদন, আমাকে গ্রহণ করো প্রভু, গ্রহণ করো আমাকে। রাজু পেছন থেকে এসে বাপ্পিকে জাপতে ধরে বলল, না তুমি লুসিফার না, তুমি বাপ্পি। কোরাইশি মাথা উঁচু করে তাকালো, হাহা করে হাসতে হাসতে বলল, প্রভু লুসিফার এসে গেছেন রাজু, তুমি তাকে আর ফেরাতে পারবে না। আসে নাই, আমি তাকে আসতে দেব না। তুমি তাকে ফেরাতে পারবে না, আমি তাকে আগে ফিরিয়েছি আবার ফেরাবো। সে খপ করে বাপ্পিকে ধরে তার চোখের দিকে তাকিয়ে বলল, আমার দিকে তাকাও বাপ্পি, আমার চোখের দিকে তাকাও, তাকাও। বাপ্পি মুখ ঘুরিয়ে নেয়, বলে, না তাকাবো না, তাকাতেই হবে, তাকাও। বাপ্পি মাথা ঘুরিয়ে তাকালো। রাজু তার চোখের দিকে তাকিয়ে বলল, বাপ্পি তোমার মা সে বহুদূর থেকে তোমাকে এনে আমার হাতে দিয়েছে। কেন দিয়েছে বাপ্পি? তোমার ভেতরে শয়তান এসে ভর করবে সেজন্য দেয়নি, দিয়েছে তোমাকে রক্ষা করার জন্য। বাপ্পি তোমার উপর শয়তানকে ভর করতে দিও না, দিও না বাপ্পি। কিন্তু আমি তো পারছি না, বাপ্পি কাঁদতে থাকে, পারছি না পারছি না। পারবে বাপ্পি, তুমি পারবে, আমি তোমাকে শক্ত করে ধরেছি, আমার ভেতরে যেটুকু শক্তি আছে আমি তোমাকে দিচ্ছি। এই দেখো তোমার ভেতরে কত শক্তি, তুমি এখন ইচ্ছা করলে পারবে, কোনো শয়তান তোমার উপর আসতে পারবে না, তুমি চেষ্টা করো বাপ্পি। বাপ্পি থর থর করে কাঁদতে থাকে, আমাকে চেষ্টা করতে দিচ্ছে না, তোমাকে চেষ্টা করতে হবে বাপ্পি, তোমাকে যেভাবে হোক চেষ্টা করতে হবে। তাকিয়ে দেখো আমি একা নই, আমার সাথে সবাই আছে, পৃথিবীর যত ভালো মানুষ তারা সবাই আছে। তাকিয়ে দেখো তোমার মাও আছে, আম্মু, আম্মু আছে, হ্যাঁ তোমার আম্মু আছে, তোমার আম্মু তোমাকে বাঁচানোর জন্য এসেছে, দেখো। বাপ্পি চোখ তুলে তাকালো, তার মুখে হঠাৎ একটা হাসি ফুটে ওঠে, আম্মু এসেছে, আম্মু তুমি এসেছো। বাপু শুনল তার আম্মু ফিস ফিস করে বলছে, হ্যাঁ বাবা আমি এসেছি, তোর আর কোনো ভয় নেই। কোনো ভয় নেই না? রাজু বাপ্পিকে শক্ত করে ধরে বলল, বাপ্পি তুমি বলো, দূর হও লুসিফার। বাপ্পি বলল, দূর হও লুসিফার, বলো ধ্বংস হও তুমি। বাপ্পি বলল, ধ্বংস হও। ভয়ঙ্কর আত্মনাদের মতো একটা শব্দ হল, মনে হলো আকাশ বাতাস বিদীর্ণ করে কিছু একটা আত্মচিৎকার করে ছুটে গেল। ভয়ঙ্কর দূষিত গন্ধটি হঠাৎ যেন উঠে গেল চারপাশ থেকে, থমথমে আতঙ্কের ভাবটি কেটে হালকা একটা আনন্দ যেন ভর করল সবাইকে। বাপ্পি দুলে উঠে পড়ে যাচ্ছিল, চৈতি তাকে বুকে চেপে ধরল, ফিসফিস করে বলল, শোনা আমার, তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে বুকে ধরে রাখবো। পেটে ধরে নিয়ে তো কি হয়েছে, পেটে না ধরেও তো মা হওয়া যায়, আমি জানি। বাপ্পিকে কোলে নিয়ে রাজু আর চৈতি যখন চলে যাচ্ছিল, তখন কোরেশিকে দেখিয়ে চৈতি রাজুকে জিজ্ঞেস করল, এই মানুষটা আমাদের কিছু করবে না তো? না, কেন না? মানুষটা খুব বিপদে আছে, ভয়ঙ্কর বিপদ। কি বিপদ? সে লুসিফারকে ডেকে এনেছে, লুসিফারে সে কি দেখেছে? কি দেখেছে? তাকে কেউ চায় না, তার ভর করার জায়গা নেই। ছয় বছর শিশুও তাকে বলে, দূর হয়ে যাও, ধ্বংস হও। তাই সে খুব রেগেছে, রেগে কি করবে জানো? কি করবে? যে তাকে ডেকে এনে অপমান করেছে তাকে সে নিশ্চয়ই শাস্তি দেবে। কিরকম শাস্তি? জানি না, খুব কঠিন শাস্তি। রাজুর কথা শেষ হবার আগেই তারা ভয়ঙ্কর একটা আত্মনাদের শব্দ শুনতে পেল, শুনতে পেল কাতর কণ্ঠে কোরাইশ ক্ষমা চাইছে, কিন্তু যার কাছে ক্ষমা চাইছে তার ভেতর কোনো মায়া নেই, কোনো করুণা নেই, ভালোবাসা নেই। হিংস্র পৈশাচিকতায় সেই প্রাণীটি কোরাইশিকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। রাজু আর চৈতি দ্রুত সরে যেতে পারে, এই আত্মনাদ তারা শুনতে চায় না। ঠিক ঠিক শব্দ করে লঞ্চটা পানি কেটে এগিয়ে যাচ্ছে। চৈতি বাপ্পিকে ধরে রেখে একটা চেয়ারে বসে আছে। বাপ্পি চৈতির কোলে মাথা রেখে নদীর দিকে তাকিয়ে আছে। রাজু পাশেই রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, চৈতিটাকে থাকল। রাজু বলো, সারা জীবন আমি একটা ছোট বাচ্চার মা হতে চেয়েছিলাম, পারিনি। এখন মনে হচ্ছে খোদা আগে থেকে ঠিক করে রেখেছিলেন যে বাপ্পিকে আমার কাছে দেবেন, সেই জন্য আগে মা হতে পারিনি। রাজু মাথা নাড়ল, বলল, ইচ্ছে করলে ব্যাপারটা এভাবে দেখা যায়, এভাবেই দেখ। রাজু বলল, এবার তাহলে আমি আমার কথাটা বলতে পারি? বল। খোদা মনে হয় ঠিক করে রেখেছিলেন আমার তোমাকে আমার কাছে ফিরিয়ে আনবেন, সেজন্য আমাকে বিয়ে করতে পারেননি। চৈতি রাজুর চোখের দিকে তাকিয়ে বলল, ইচ্ছে করলে ব্যাপারটা মনে হয় এভাবেও দেখা যায়, দেখব, দেখো। চৈতি মুক্তি পেয়ে একটু হাসল, রাজু সেজন্য আমি তোমাকে তুই করে বলতে দেইনি। ছেলেপেলেরা দেখবে মা বাবা একজন আরেকজনকে তুই করে বলছে, সেটা কেমন করে হয়? রাজু মাথা নেড়ে বলল, না, হয় না। এটাই ছিল মোহাম্মদ জাফর ইকবালের উপন্যাস দানবের তৃতীয় পর্ব এবং সর্বশেষ পর্ব। আশা করি দানব উপন্যাসটি আপনারা উপভোগ করেছেন। আজকে আসছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।